Boot FM. The night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. Korte shomoy rat 11:00 baje 59 minute. শুনছেন সব সময় প্রিয় ভক্তি রিলজন, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং একটা সপ্তাহ পরে আমরা আবারও ফিরে আসলাম এবং আশা করছি যে এই পুরো সপ্তাহ জুড়ে আপনারা ভালো ছিলেন, সুস্থ দেহে সুন্দর মন নিয়ে আপনারা রমজান মাসে এই যে সিয়াম সাধনার মাস, সিয়াম সাধনা করতে পেরেছেন। এবং যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে বলতে চাই যে দিস ইজ ইয়োর শো, সো আপনারা যারা শুনছেন তাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করি যে আপনারা আপনাদের ঘটনা পাঠাবেন। প্রত্যেকে এখানে বেশ কয়েক ধরনের মানুষ এই মুহূর্তে আমাকে শুনছেন, কেউ কেউ আছেন শুধু শুনবেন, ঘটনা হয়তো কখনোই পাঠাবেন না, কেউ কেউ আছেন যে শুনছেন এবং ঘটনাও পাঠাচ্ছেন, দুটোই করছেন। তো যারা শুনছেন এবং ঘটনা পাঠাচ্ছেন তাদের জন্য একটা মানে মানে কি বলবো, সবসময় তাদের জন্য আমার এক্সট্রা একটা ভালোবাসা এবং একটা এক্সট্রা মানে কি বলবো যে আমার মনে হয় যে তাদের প্রতি আমি একটু ঋণী এরকম মনে হয় সবসময়। তো যাই হোক, যারা ঘটনা পাঠাবেন তাদেরকে বলি কিভাবে ঘটনা পাঠাতে হবে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফিফটি ডট এফ এম, উইচ ইজ BHWTFM এট দ্য রেট IADIOFORK.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি নিজে স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং এছাড়াও আপনি লিখেও পাঠাতে পারেন। আমাদের ইমেইল খুব ভালো আসছে ইদানিং, আমাদের আমি আশা করব যে যারা এখানে স্টুডিওতে এসে ঘটনা বলছেন তারাও তাদের শেয়ার ঘটনা নিয়ে আসবেন। এবং স্পেশালি এখন তো ঢাকার বাইরে থেকে সবার আসা খুব ডিফিকাল্ট, কারণ সামনেই ঈদ, সুতরাং ঢাকায় বসে যারা শুনছেন এবং ঢাকায় যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা আপনাদের ঘটনা শেয়ার করুন এবং আসুন আমাদের স্টুডিওতে এবং আপনাদের আমাদের সাথে বসে সবাইকে শোনান আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, একটি হচ্ছে www.facebook.com/facebook.com/bhutafm.rasel। শুধুই বলিনি আজকে আমাদের অনেক অতিথি আছেন, অনেকেই আছেন তাদের ঘটনা নিয়ে এসেছেন, তা আমি জানি না কতটা ভালো লাগবে আপনাদের, এবং কিন্তু তারা তাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করবেন, এবং আমিও চাইবো যে সেই চেষ্টাটা যেন আপনার মধ্যে থাকে, বিকজ ইটস ইউর শো। অ্যান্ড আপনি জানেন যে এই শোতে কোন ধরনের ঘটনাগুলো সবচাইতে বেশি জনপ্রিয় হয় বা সবচাইতে বেশি ভালো লাগে। আপনারা এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় আপনারা যারা আছেন আপনাদের চারপাশের মানুষের কাছ থেকে চাইলে ঘটনা কালেক্ট করে পাঠাতে পারেন আমাদের কাছে। এইটুকু হয়তো ভূতের জন্য করতেই পারেন, আমরা 8 বছর প্রায় হয়ে যাচ্ছে আপনাদেরকে এন্টারটেইন করে আসছি, সুতরাং আপনাদের কাছ থেকে প্রচুর পেয়েছি, আরও পেতে চাই, কারণ এটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনাদের কাছ থেকে পেলেই আপনাদেরকে দিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, আমরা চলে যাব আমাদের ঘটনায়। প্রথমে শুরু করব একটা ইমেইল দিয়ে। আচ্ছা, ইমেইলটা পড়ি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। বলছি বাগেরহাট থেকে, কোনো কারণে আমার নামটা প্রকাশ করা যাবে না। আমার আম্মু অসুস্থ, তাই স্টুডিওতে আসতে পারবো না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। এখানে ছোট্ট করে বলতে চাই যে আপনার আম্মু অসুস্থ, আপনার আম্মুর দ্রুত সুস্থতা কামনা করছি, এবং আপনি যে স্টুডিওতে বাগেরহাটে থাকার পরেও আসতে চেয়েছেন এই জন্য আপনাকে স্যালুট আমার পক্ষ থেকে। ঘটনাটি আবার চলে যাচ্ছে, ঘটনাটি এই শীতে আমার সাথে ঘটে গেছে। ঘটনার তারিখ 21-1-2018, যে তারিখটা আমি কোনদিন ভুলতে পারবো বলে আমার মনে হয় না। ঘটনাটা কতটা ভৌতিক বলতে পারবো না, তবে এই ঘটনাটি আমার সাথে না ঘটলে আমি বুঝতে পারতাম না যে মানুষের জীবনে এতটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে। দিনটি ছিল রবিবার, 3:30 মতো আমার সবচেয়ে কাছের বন্ধু বনি, এটা ছদ্মনাম, আমাকে ফোন দিল। খুব মলিন কণ্ঠে ওপাশ থেকে বলছে, তুই কোথায়, একটু খুলনা যেতে পারবি আমার সাথে? আমি জিজ্ঞেস করলাম, কেন, আর তোর কণ্ঠে তো মরিং লাগছে কেন? উত্তরে সে যেটা বলল সেটা শুনে আমার খুব খারাপ লাগলো। ওর বোন সাথী, ছদ্মনাম, খুব অসুস্থ, ওর হোস্টেল থেকে এই বলে ফোন করা হয়েছে। বলে রাখি, খুলনায় একটা প্রাইভেট ইনস্টিটিউটে নার্সিং এ পড়ত। আমি ইনস্টিটিউটটির নাম উল্লেখ করছি না। এরপর আমি কিছু না ভেবে বাইকটা নিয়ে বের হলাম খুলনার দিকে। আমি বাইক চালালাম আর আমার বন্ধু আর আমার বন্ধুর বাবা আমার পেছনে বসেছিলেন। বিকাল 5টার দিকে আমরা সাথীর হোস্টেলে পৌঁছলাম, কিন্তু সেখানে অনেক মানুষের জটলা, আবার পুলিশও আছে দেখছি। ঘটনা কিছুই বুঝে ওঠার আগেই সাথীর এক রুমমেট আমাদের দেখিয়ে এসে এক এসআইকে বলছে, স্যার ওই তো সাথীর বাবা এসেছে। পুলিশটি আমাদের দিকে এগিয়ে আসলেন আর বললেন, আমাদের সাথে থানায় চলুন, কিছু ফর্মালিটি আছে। কাকা শুনে বললেন, কেন কি হয়েছে? আমরা এসেছি, আমার মেয়ে অসুস্থ, তাই। তাহলে থানায় যাব কেন? পুলিশটি বলল, কেন আপনি কিছু জানেন না? কাকা বলল, কি জানবো? পুলিশ ভাইটি বললেন, এবার একটু নরম স্বরে, আচ্ছা আপনারা আমার সাথে আসুন। হোস্টেলের সামনে যেতেই দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কল্পনাও করতে পারিনি এমন কিছু দেখতে। দেখলাম একটা ভ্যানের উপর চাটায় মোড়ানো একটা লাশ। থানায় নেওয়ার প্রস্তুতি চলছে, লাশটা আর কারো না, এটা সাথীর লাশ। আত্মহত্যা করেছে আজ দুপুরে বনি, আর বনির বাবা খুব কান্নায় ভেঙে পড়ল। কোনোভাবেই তাদের সামলাতে পারছিলাম না। যাই হোক, এরপর আমি ওদের আরো কিছু আত্মীয়দের খবর দিলাম, তারা খুলনায় থাকে। এর ভেতর থেকে দুই একজন আসলো। সব ফর্মালিটি শেষ করতে করতে রাত প্রায় 11:30। এখন বাড়ির পথে রওনা হতে হবে। যথারীতি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করা হলো। অ্যাম্বুলেন্স বাড়ির পথে রওনা করিয়ে দিয়ে আমি বাইক নিয়ে ছুটলাম। কিন্তু এবার আমি একা। জানুয়ারির প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশাচ্ছন্ন রাত, বাড়ি যেতে আমার 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে। ফকিরহাট পর্যন্ত চলে এলাম কোনো সমস্যা ছাড়াই। ফকিরহাট বাস স্টপে দাঁড়িয়ে একটু চা আর সিগারেট ধরলাম। চা সিগারেট শেষ করে এক প্যাকেট সিগারেট নিয়ে আবার রওনা করলাম। কিন্তু কিছু দূর আসার পর মনে হচ্ছে আমার বাইকটা ভারী হয়ে গেছে, বাইকে যেন সামনের দিকে এগোচ্ছেই না। হাজুঙ্কা একটা শব্দে আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার একদম কানের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে আর মনে হচ্ছে টুকরে টুকরে কাঁদছে। এই প্রচন্ড শীতেও ভয়ে আমি প্রায় ঘেমে যাচ্ছিলাম। এবার একটা মৃদু কণ্ঠে কেউ বলছে, ভাইকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়। অনেক ভালো থেকো তোমরা, আর পারলে আমাকে মাফ করে দিও। এটা শোনা মাত্র আমি হার্ট ব্রেক করলাম এবং তাকালাম, কিন্তু কেউ নেই। তাহলে কথাগুলো কে বললো আমাকে? আমি স্পষ্ট শুনলাম সব কথা। ভয়ের চোটে একটা সিগারেট ধরলাম। আর এমন সময় রাস্তায় একটা গাড়িও আসছে না। ঢাকা খুলনা হাইওয়ে এতটা নীরব থাকে না কখনো। রাস্তার এমন অবস্থা দেখে আমি আরো অবাক হয়েছি সেদিন। যাই হোক, সিগারেট শেষ করে আর একটা সিগারেট জ্বালিয়ে বাইক স্টার্ট করলাম। আর যখন রওনা করতে যাব, এমন সময় দেখলাম রাস্তার ওপাশে কেউ একজন সাদা কিছু একটা পরে দাঁড়িয়ে আছে আর আমার দিকে খুব করুণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কিন্তু চেহারাটা ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। এবার ওটা আমার দিকে আসতে থাকলো। কিছুটা আসার পর আমি চেহারাটা দেখতে পেলাম, আর যেটা দেখলাম সেটা দেখে সত্যি আমি এতটা অবাক হয়েছি যা ভাষায় প্রকাশ করানো যাবে না। আর কেউই না, সাথী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক চোখে দেখছিলাম ওটাকে আর ভয়ে রীতিমতো কাঁপছিলাম। হাতে ধরানো সিগারেটটা কখন পুড়ে গেছে টেরও পাইনি। সেই মুহূর্তে আমার ফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি ফোনটা ধরলাম, কথা বলবো কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। আমার সামনে ওটা তখনও দাঁড়িয়ে, আমার কথা বলার শেষ হলে একটা মুচকি হাসি দিয়ে আমার চোখের সামনে মিলিয়ে গেল। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারলাম না। এবার কিছু না ভেবে এদিক ওদিক না তাকিয়ে হাই স্পিডে বাইক চালাতে লাগলাম। আর কোনো সমস্যা হয়নি, কিছুক্ষণের মধ্যেই বনিদের বাড়িতে চলে আসলাম। এরপর থেকে দু একবার স্বপ্নে দেখেছি, কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। প্রচার করলে খুব খুশি হব, কারণ ঘটনাটা আমি ভূত এফএম কেই প্রথম আর শেষবারের মতো শেয়ার করলাম, গুছিয়ে লিখতে পেরেছি কিনা জানি না, ভুল হলে ক্ষমা করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরপর তিনি তার নাম লিখেছেন যেটা তিনি প্রকাশ করতে চান না, সুতরাং সেই নামটি আমি প্রকাশ করলাম না। এবং যিনি লিখেছেন ঘটনাটি ভালো থাকেন, সুস্থ থাকেন, ঝামেলা এড়িয়ে চলেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ কারো পরামর্শ নেবেন। চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
সালামু আলাইকুম, রাসেল ভাই, মিসা মোহাম্মদ, এসেছি মিরপুর এক থেকে। আজকে যে ঘটনাটা বলবো এটা খুব ছোট একটা ঘটনা, এটা সৈয়দপুরে আমার এক বড় ভাই বলেছে। ঘটনাটা 90 দশকের দিকে আর কি, তখন মনে করেন যে গ্রাম এলাকা অনেক নিরিবিলি, তো ওনারা জমিদার বংশের ছিল, সেই হিসেবে ওনাদের বাড়িটা মানে একটু ইয়া ছিল। তো ওনাদের বাড়ির সামনে একটা বিশাল বড় উঠান। তো ঘটনাটা যেদিন আমার ভাইয়ের সাথে ঘটে, উনি ওদিন বাড়িতে একাই ছিল, সবাই এক এক প্রোগ্রামে গিয়েছিল। তো অন্ধকার রাত, তো উনি একটু মিউজিক করে আর কি, তো উনি ওনার বাসার সামনে বাইরে বিশাল বড় একটা উঠান, ওখানে অনেক গাছগাছালিও আছে। তো উনি উঠানে বসে মানে গান গাচ্ছিল আর কি হালকা। তো গান গাওয়ার এক পর্যায়ে ওনার থেকে মনে হলো যে ওনার সাউন্ডটাই প্রতিধ্বনি হচ্ছে, বাট কিছুক্ষণ পর উনি বুঝতে পারলেন যে ওটা আসলে প্রতিধ্বনি ছিল না, কেউ একজনই ওনার গানটা রিপিট করে গাচ্ছে। তো উনি এরকম কয়েক কিছুক্ষণ ভাবার পর উনি প্রশ্ন করছে কে কে বলে একটা ডাক দেয়, তো সাথে সাথে আওয়াজটা বন্ধ হয়ে যায়। তো এরপর উনি আবার গান গাওয়া শুরু করে। তো গান গাওয়া শুরু করলে তখন আবার ওই আওয়াজটা আসতেছে যে কেউ একজন ওনার সাথে গানটা গাচ্ছে। তো তিনি আবারও একটু মানে এবার একটু উনি আগুন্বিত স্বরে বলে আর কি কে। তো এটা বলার সাথে সাথে মানে উনি যেটা মানে বুঝতে পারে যে টিনের চালে কে একজন হাঁটতেছে আর কি। তো উনি চোখ একটু কম দেখেন, তো দূর থেকে টিনের চালে হাঁটতেছে, তো উনি একটু দাঁড়ায় দেখার চেষ্টা করছে আর কি। তো উনি যেটা দেখে, দেখার পর উনি আসলে মানে স্বাভাবিক অবস্থা ছিল না, সেন্সলেস হয়ে যায়। তো উনি দেখেন যে ওখানে একজন দাঁড়িয়ে আছেন, তার গলা নেই আর বুকের সামনে দুটো চোখ জল জল করতেছে, পুরা শরীরে কাটা, কাটা বলতে আপনার কুমিরের শরীরে যেরকম থাকে ওরকম আর কি। তো এটা দেখার পর উনি সেন্সলেস হয়ে যায়। পরে বাড়ির লোকজন আসে, এসে ওনাকে সজাগ করান, পানি টানি দিয়ে করানোর পরে উনি স্টোরিটা বলেন আর কি, যে ওনার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। ঘটার পর ওনার আব্বু আবার এটা ওনাদের মসজিদের হুজুরকে বলেন আর কি। তো হুজুর বলছে যে আসলে এটা তেমন কিছু না, এটা এক ধরনের জিন, জিনটার নাম হচ্ছে কাটা মকর। গলাটা দেখা যায় না, চোখ দুটা বুকের মাঝখানে দেখা যায় আর পুরা শরীরে কাটা থাকে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওনারা সবসময় সোজা ভাবে হাঁটে, যতক্ষণ না ধাক্কা খায় ততক্ষণ ওনারা দিক পরিবর্তন করে না। তো এই হচ্ছে ইয়া। তো এই জিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওনারা এই যে মানে যে কাজটা করে মানুষের সাথে, ওনারা মানে মানুষদেরকে খুবই মানে ডিস্টার্ব করতে মানে বিরক্ত করতে পছন্দ করে জিনটা, সেটা হচ্ছে যে বাঁশ গাছ যখন পড়ে থাকে, হ্যাঁ, তো কেউ যদি ওই বাঁশ গাছ ডিঙ্গিয়ে যায় তখন বাঁশ গাছ টেনে তুলে ওদেরকে ফেলে দেয়। এটাই হচ্ছে জিনটার বৈশিষ্ট্য, এটা হচ্ছে কাটামকর। এই ছিল আমার ছোট স্টোরি, আসলে ধন্যবাদ।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমরা কিছু এই মুহূর্তে চাই যে কিছু আপনাদের কমেন্ট পড়তে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্ট আসছে হৃদয় খান, হৃদয় নোয়াখালী মাইজদি থেকে লিখেছেন। আমি ফাহিম লিখেছেন, প্লিজ কমেন্টটা পড়বেন। আমাদের সঙ্গে আছেন আশিকুল হক সিয়াম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শফিন, আছেন এস আর সেলিম, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বাইজিদ হোসেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহিম আওলাদ হোসেন, আমাদের সঙ্গে আছেন নাইমুর রহমান, আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেহেদি হাসান, এছাড়াও শাকিল রানা প্রথম ঘটনাটি খুব ভালো ছিল লিখেছেন, আমাদের সঙ্গে আছেন আশিকুল, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি জাহিদ, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এম এইচ এ জিফাত, আই লাভ ভূত এফ এম লিখেছেন, উই লাভ ইউ টু, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ডেভিল রাব্বি শুনছেন নওগাঁ থেকে, আমাদের সঙ্গে আছেন এম ডি নুরুল ইসলাম, বাড়িতে একা অনেক ভয় লাগছে, রাজ আহমেদ রাজ রাজশাহী থেকে আছেন, ভালো লাগছে তার কাছে তাই লিখেছেন, আসলুল ইসলাম আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে শুনছেন তিনি, জন উইনেসকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও কে এইচ মোহাম্মদ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এম এইচ পড়তে পারলাম না, আমির হুসাইন আমাদের সঙ্গে আছেন, লিমন ইসলাম আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও বিএইচ বিপ্লব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, ইয়াসিন চৌধুরী, প্রিন্স তন্ময় আমাদের সঙ্গে আছেন কামরুজ্জামান মন্ডল। এছাড়াও তো আমি চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে, তার ঘটনা শুনে আসবো এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো।
আসসালামু আলাইকুম ভাই, আমার নাম সিয়াম, আমি গানের জিয়াধরা থেকে এসেছি।
শুনি আপনার ঘটনা।
আমার যে ঘটনাটা, এটা আমার গ্রামের বাড়ি আমার জ্যাঠাতো বোনের শাশুড়ির সাথে কটা। আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী কবিরহাট উপজেলায় কালামুন্সি, ওইখানে। তো ঘটনা ওইখানেই ঘটে। আমাদের বর্তমান যে দাদু বাড়ি আছে সেখানে আমার জ্যাঠাতো বোনের শাশুড়িরা থাকতো আগে। তো ঘটনাটা বেশ কিছুদিন আগের ঘটনা। এক সকালে আমার জ্যাঠাতো বোনের শাশুড়ি উঠানে গোবর রোদ দেয়। তো এটার কারণে আমার বাবার বোন মানে আমার ফুফু সে তাকে বকা দেয়। তো জিনিসটা তার খুব লাগে, তো যার কারণে সে রাতের বেলা তার স্বামীর সাথে ঝগড়া করে যে সে এই বাড়িতে থাকবে না। তো সে রাতের বেলা তার দুই ছেলেকে নিয়ে বের হয়ে যায়। সে তখন তার মাথা ছিল না যে রাত কত হয়েছে বা এখন কি হবে, সে কোথায় যাবে, সেটা তার মাথা ছিল না। তখন তার মাথা আসলে তার ভাইয়ের বাসা আছে, তার ভাইয়ের বাসা ছিল আমাদের গ্রাম হচ্ছে কালামুন্সি এবং তার থেকে অন্য গ্রাম কোম্পানিগঞ্জ। তো সেই উদ্দেশ্যে রওনা হলো। রাসেল ভাই, একটা জিনিস বলা উচিত যে আমাদের গ্রামের বাইরে বিবরণটা একটু দেওয়া দরকার। বর্তমানে বাজার থেকে মসজিদের পাশে দিয়ে আমাদের গ্রামের বাড়ি ঢুকতে হয়। তো মসজিদের পাশে কবরস্থানের সামনে বিশাল বড় একটা পুকুর, তার সাথে একটা তেঁতুল গাছ এবং তার একটু সামনে কিছু ঝোপঝাড় এবং তার সামনে একটা ডোবা, তারপরে আমাদের বাড়ি। তখন জিনিসগুলো কিন্তু আরো একটু অন্যরকম ছিল যেহেতু অনেক আগের কাহিনী। তো সে যখন বাসা থেকে বের হলো তখন সে পুকুরের সামনে চলে আসে, ক্রস করে পুকুরের সামনে চলে আসে। তখন সে দেখতে পেল যে পুকুরের পানিগুলো ঢেউ আকার ধারণ করছে। জিনিসটা দেখে সে ভীষণ ভয় পায়, সে বুঝতে পারছে যে প্যারানর্মাল কিছু একটা তার সাথে ঘটতে চলেছে। তো সে তার সন্তানদেরকে সেগুলো বুঝতে দেয় না, তো সে নর্মালি এগুলো থাকে। তো নর্মালি রাসেল ভাই, এখন আমাদের যে দাদুবাড়ির রাস্তা সেটা বাজার দিয়ে উঠছে, কিন্তু আগে সেটা ছিল না। আগে কবরস্থানের পিছন দিয়ে বাজারে উঠতে হতো। তো সেই উদ্দেশ্যে কবরস্থানের পিছনে যাচ্ছিল, তখন সে দেখলো কবরস্থানের সামনে সাদা কাপড় পরা খুব বয়স্ক একজন বুড়ি দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করলো যে মা, তুমি কি বাজারে যাবা বা অন্য কোথাও যাবা? উনি বললেন হ্যাঁ আমি ওখানে যাবো, বল তাহলে আমরা একসাথে যাই। তো ওই বুড়ির সাদা কাপড় পরা বুড়ির সাথে তারা এগোতে থাকলো। বাজার পর্যন্ত যখন তারা আসলো তখন সে একবার পিছে তাকালো, দেখলো যে বুড়ি আছে কিনা। সে দেখলো যে বুড়ি কিন্তু নাই, কিন্তু কিছুক্ষণ আগেই তার সাথে বুড়িটা ছিল। জিনিসটা দেখে সে আরো ভয় পেয়ে যায়। তো সে একটু জোরে জোরে আমাদের বাজারটা ক্রস করে তার ভাইয়ের বাসা কোম্পানিগঞ্জ ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে। তো ওই সম্পর্কে একটু বলা উচিত যে ওই রোডে কিছু একটা জায়গা আছে, আমাদের বর্তমান যে চেয়ারম্যান তার বাড়ি। তো সেই জায়গাটা আগে এক সময় ভৌতিক ছিল খুব। তো সে যখন ওই জায়গাটা আসে তখন সেখানে একটা পুকুর আছে। তো সে দেখলো যে পুকুরের ঘাটে বসে তিনজন লোক সাদা জুব্বা পরা অনেক লম্বা আকারের উজু করছিল বা হাত মুখ ধুছিল, এরকম কিছু একটা সে দেখতে পেল। জিনিসটা দেখে সে ভীষণ ভয় পায় যে এত রাতে, মেবি রাত একটার বেশি হবে, যে এত রাতে কোনো মানুষ উজু করার কথা না। আর যেই মসজিদ বাজারের ওখানে, এখান থেকে অনেক দূর। যেখান থেকে সে আরো ভয় পায়, ভয় পাওয়ার কারণে সে সামনের দিকে থাকে। তো কিছুটা আগানোর পরে সে দেখতে পেল যে কয়েকটা জাম গাছ। তো জাম গাছের ওখানে দেখলো যে কালো কাপড় পরা কিছু অবয়ব একটা জাম গাছ থেকে অন্য জাম গাছের দিকে যাচ্ছিল, মানে লাভ দিচ্ছিল এরকম কিছু একটা। তো এরকম সে যখন জাম গাছের সামনে আসে দেখলো যে কয়েকটা অবয়ব এরকম আসা যাওয়া করছিল। জিনিসটা দেখে সে ভীষণ ভয় পায় এবং এক দৌড়ে তার সন্তানদের কোলে নিয়ে তার ভাইয়ের বাসার সামনে উঠানে যেয়ে পড়ে এবং সেই সাথে সেন্সলেস হয়ে যায়। তার ভাই বাসা থেকে বের হয়, তাকে পানি টানি দেয় এবং তাকে হুশ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছে। তখন তার ভাই সবকিছু বুঝতে পারে এবং তাকে ঝাড়ফুঁক দিয়ে দেয়। বলে রাখা ভালো, তার ভাই ছিল খনার। তো নেক্সট দিন সকালে যেই কাহিনী ঘটে যে পাশের দুই বাড়ি পরে একটা মেয়েকে জিন আসর করে। তো তার ভাই যেহেতু খোনার ছিল মানে জিনবুর সারাতো, তো তাকে ডাকা হয় যে ভাই আমার মেয়ের এই সমস্যা, আপনি একটু আসে দেখেন। তো সে যখন গেল, যাওয়ার পরে সে নর্মালি ওই মেয়ের সাথে কথা বলতেছিল এবং জিনা ছাড়ার জন্য ট্রাই করতেছিল। তখন ওই জিন মেয়ের গলার ভারী কণ্ঠে বলতেছিল যে দেখ, কাল রাতে তোর বোন এবং তোর ভাইগনাদেরকে কিন্তু আমি পাইছিলাম, কিন্তু তোকে আমি চিনি বলে তাদেরকে আমি কিছু কইনি। এখন তুই যদি আমার কোনো ক্ষতি করিস
তাহলে তোর গলা দিয়ে বলছে।
জি জি, হ্যাঁ, মেয়ের গলা দিয়ে বলছে। তো তুই যদি এখন আমার কোনো ক্ষতি করিস তাহলে কিন্তু নেক্সট টাইম তোর বোন এবং ভাগ্নারা কিন্তু এই রাস্তা দিয়ে যাবে, তাদেরকে কিন্তু আমি ছাড়বো না। তখন জিনিসটা সে বুঝতে পারলো না, এখন যদি আমি কিছু একটা করি তাহলে আমার ফ্যামিলির উপরে কিছু একটা হতে পারে। তো সে জিনিসটা বললো আর সে আর কিছু করলো না, সে চলে আসলো। তো ভাই এই ছিল আমার ঘটনা।
ওকে, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমরা সরাসরি চলে যাব আমাদের আবারও প্রথম অতিথির কাছে। তার একটা ঘটনা আছে যেটা তিনি শেয়ার করতে চান, এবং এই ঘটনাটি মনে হয় একটু বড়, তাই না? আগের থেকে
আম্মুরা তার মামার বাড়ি কুমিল্লাতে বেড়াতে গিয়েছিল। তো সেখানে একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে। তো ওই তেঁতুল গাছটাতে সবাই বলে ঝিনাছে এরকম একটা ইয়া। তো একদিন ভর দুপুরে আম্মু মানে জানলা দিয়ে ওই গাছটার দিকে তাকায়, দেখে যে এই আগুনের মতো কি একটা ঝরঝর করে জ্বলতেছে। তো আম্মু ভাবে এটা মনে হয় সূর্য। তো সূর্য কিন্তু কিছুক্ষণ দেখে যে না সূর্য হয় এক জায়গায়, কিন্তু যে জিনিসটা আগুনের মতো ঝরঝর করে জ্বলতেছে ওটা হচ্ছে গাছের মধ্যে। তখন আম্মু ভয় পায় আর কিছু বলে না, বলে যে আম্মু এটা তার নানুকে বলে আর কি। তো বলার পরে নানু বলে যে থাক চুপ থাক, এটা কাউকে কিছু বলা দরকার নেই, এটা এরকমই। তো এই গাছ নিয়ে অনেক কিছুই আছে, যেমন ওই গাছে সব মানে কিছু হিন্দু বাড়ির লোক ছিল, ওরা ভোগ দিত। তো এরকমই একটা সময় মানে হিন্দু মহিলা ওখানে ওই ভোগ দিচ্ছিল। তো একটা কিশোর বয়সের ছেলে গ্রামের পরিচিত, সে এটা দেখে তার একটু ঘৃণা লাগে আর কি। তো সে তখন ওয়াক ফু এরকম ক্রিয়া করে, তো করার সাথে সাথেই তার ভয়েসটা অফ হয়ে যায় আর কি, সে আর কথা বলতে পারে না। আস্তে আস্তে তার সিমটম চেঞ্জ হতে থাকে। যখন সন্ধ্যা হয়ে যায় দেখা যায় যে সে টোটালি কথা বলতে পারে না, তার শরীর ভার ভার হয়ে গেছে, চোখগুলো লাল। তখন সবাই তো চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার, কি হলো ভালো ছেলেটা। তো সেই মুহূর্তে অনেক হুজুরকেই দেখায়, বাট কোনো ভালো ইয়া হয় না আর কি। তো শেষমেশ একজন বড় হুজুর আরেক গ্রাম থেকে আনে। তো উনি বলে যে ঠিক আছে আমি এটা করতে পারবো, কিন্তু আমাকে তুলা রাশির একটা সাহসী ছেলে দিতে হবে, নাহলে আমি এই রুকাইয়াটা করতে পারবো না।
আচ্ছা,
তো পরে তুলা রাশির একটা ছেলে পাওয়া যায়। তো ছেলেটাকে রাজি হয় করার জন্য, তো পরে হুজুর ছেলেটার উপরে ওই যে ঝিনটা ভর করছে ওকে হাজির করায় আর কি, যে কি হয়েছে। তখন ঝিনটা হাজির করানোর পর সে বলে আর কি যে আমাকে এরকম এরকম ভোগ দেওয়া হয়েছিল, আমার খানাটা সে ঘৃণার চোখে দেখেছে, যার কারণে তাকে আমি ছোট শাস্তিটা দিয়েছি। তো আমি এই তুলা গাছ তেঁতুল গাছটাতেই থাকি, কারো কোনো ক্ষতি করি না, এটাই আমার বাসা। তো এই তেঁতুল গাছটা নিয়ে অনেক কাহিনী আরো আছে রাসেল ভাই। যেমন এই গাছটা মানে কেউ কাটতে পারত না, দেখা গেছে কাটতে গেলে তার একটা না একটা ক্ষতি হয়, মারা যায় বা গাছটা থেকে রক্ত বের হয়। তো ঝিনটা না এখনো আছে রাসেল ভাই, এবং তার বয়স হচ্ছে 130 বছর, তার নাম পূজা।
আচ্ছা,
এটা এখনো ওখানে মানে কুমিল্লা ওই জায়গাটা নবীনগর থানারই একটা জায়গা। আমি
এই ঘটনাটিকে ওই এলাকার সবাই জানে।
জি জি, সবাই জানে, এবং ওদের বাড়িতে এটা এখন খুবই কমন হয়ে গেছে। এবং আরো মজার বিষয় হচ্ছে যে কোনো দাওয়াত বা অনুষ্ঠান হলে ওকেও ওখানে করার জন্য বলা হয়,
মানে ওখানে ভোগ দেয় বা এরকম
কোনো কিছু এখনো দেওয়া হয়।
আচ্ছা, মানে আমি আপনাকে জিজ্ঞেস করলাম এই জন্য যে অনেকেই বিশ্বাস করতে চান না অনেক কিছু, এটা যদি প্রচলিত থাকে তাহলে নিশ্চয়ই ওই এলাকার মানুষজন জানবে, এবং খোঁজ নিতে যান তাহলে ডেফিনেটলি জানতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং আপনারা শুনলেন আরেকটা ঘটনা, এবং খুব ছোট ছোট ঘটনা। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে আরো কিছু ঘটনায় যাব। শুনছি ঝালকুটি ছাত্রাবাস থেকে সুজন লিখেছেন আমাকে, মন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মাসুম ফেনি থেকে, এছাড়াও নির্জন জুনিয়র আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি না আমাদের সঙ্গে আছেন ইহাম, আমাদের সঙ্গে আছেন ইহাম বক্তি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আছেন এম এইচ এ জিফাদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহিয়া ইসলাম জুই, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আর এক্স মুকুল গাজীপুর থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন। আর এই মুহূর্তে আমি রেডিও ফুর্তির পেজ থেকেও কিছু আপনাদের কমেন্ট পড়তে চাই, এবং সেই কমেন্টগুলো আপনারাই পাঠিয়েছেন রেডিও ফুর্তির পেজে। আমি দুটো পেজের অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি, www.facebook.com/radiofurti and www.facebook.com/bhootfm.rasel। অনেকের কাছেই আজকে দেখলাম যে ভয় লাগছে না এখনো পর্যন্ত। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ভূত এফএমকে ভালোবাসেন তারা তাহলে আরো ভয়ঙ্কর কিছু ঘটনা আমাদেরকে উপহার দিন, যাতে সেই ঘটনাগুলো আমরা শোনাতে পারি। এবং সত্যি সত্যি সবাইকে আরো বেশি ভয় দিতে পারি। প্রত্যেকটা এপিসোডের পরে আমার মনে হয় যে গত এপিসোডের চাইতে এই এপিসোডটা ভালো করতে হবে, এই চেষ্টাটা সবসময় আমাদের মধ্যে থাকে, কিন্তু আমাদের সবসময় তাকিয়ে থাকতে হয় আপনাদের ঘটনার জন্য, কারণ আমরা নিজেরা কোনো ঘটনা লিখি না। আপনারা সবাই সবসময় জানেন আপনাদের পাঠানো ঘটনায় আমরা পড়ে শোনাই বা আপনাদেরকে মানে আপনারা এসে শেয়ার করেন। তো যাই হোক, আমাদের এইখানে যদি আপনি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে দিন আমার কাছে। ঘটনার সহিত অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের চমৎকার অডিও ক্লিপ আছে, সেটাও আমরা আজকে শুনবো এবং এরপরে একটা ইমেইলও শুনবো। তবে মাঝখানে আমাদেরকে ছোট্ট বিরতি নিয়ে আসতে হচ্ছে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি, এডিট এফএম এন্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
আসসালামু আলাইকুম আসিল ভাই, আমি জয় রাজশাহী থেকে বলছিলাম। আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালো দলে। তো ভাই, আমাদের সাথে মানে আমার আর আমার এক বড় ভাইয়ের সাথে রিসেন্ট একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রোজার এক সপ্তাহ আগে। তো ভাইয়া ঘটনায় চলে যাই, ঘটনাটা ঘটে রোজার এক সপ্তাহ আগে। তো ভাইয়া কয়েকটা জিনিস আগে ডিসক্রিপশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের স্যাটেলাইট চ্যানেল কিংবা ডিশ চ্যানেল বলি, সেটা ব্যবসা আছে আমাদের। তো ব্যবসার জন্য আমরা প্রতিনিয়তই রাজশাহীতে কিংবা চাপাইনবাবগঞ্জ আপ ডাউন করি। তো ভাইয়া আমার বাসাটা রাজশাহী জেলার কোন একটা গ্রামে। তো ভাইয়া ঘটনাটা সেদিন ঘটে ঠিক রাত 10টা নাগাদ। আগে একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে মাহে রমজানের জন্য আমাদের কিছু জিনিসপাতি আমরা বেশি কিনি, যাতে আমাদের রমজানের ভিতরে আর আপ ডাউন করা না লাগে। মানে আমাদের যে নতুন সংযোগ কিংবা পুরাতন সংযোগের কুটিনাটি জিনিসগুলো ঠিকঠাক করার জন্য আসলে যে জিনিসগুলো, যেমন তার নোট, তারপর হচ্ছে টিজি এম স্প্লিটার, এই জিনিসগুলো খুব প্রয়োজন হয়। তো বেসিক্যালি আমরা এই জিনিসগুলো কেনার জন্য প্রত্যেক মাসে প্রায় 4-5 বার আপ ডাউন করি। তো রোজার মাসে আমরা একটু কম যাব ভেবে আমরা জিনিসপত্রগুলো একটু বেশি কিনবো ভেবে চাপাইনবাবগঞ্জ যাই। তো ভাইয়া আমাদের বাসা থেকে রাজশাহীর দূরত্ব একটু বেশি, আর চাপাইটা আমাদের হাতের নাগালে। আমাদের বাসা থেকে চাপাইয়ের দূরত্ব 30 কিলোমিটারের মতো, কিন্তু রাস্তা প্রচন্ড রকমের ভাঙা আর রাস্তা খুব একটা ভালো না, সেজন্য আমাদের যাইতে একটু বেশি সময় লাগে। আমরা ইচ্ছা করলেই দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আসতে পারি না। তো ভাই আমরা সেদিন রীতিমতো আমি আর আমার বড় ভাই তার নাম রায়হান, আমরা দুজন মিলে চাপাইনবাবগঞ্জ যাই আমাদের এই যে মেয়ে ব্যবসার জিনিসপত্রগুলো কেনার জন্য। তো ভাই আমরা এখান থেকে 4টার সময় রওনা দিই। তো জিনিসপত্রগুলো কিনে 9:30 নাগাদ আমরা দুই ভাই খাওয়া দাওয়া করি চাপাইনবাবগঞ্জে। খাওয়া দাওয়া করে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিই। তো ভাই আমার বড় ভাই রায়হান ভাই বাইক ড্রাইভ করছিল আর আমি পিছনে জিনিসপত্র নিয়ে বসেছিলাম। তো আগে বলে রাখা ভালো, সেটা হচ্ছে ওয়েদার সেদিন খুব একটা ভালো ছিল না, আকাশ মেঘলা ছিল আর স্বাভাবিক ভাবে একটু বাতাস হচ্ছিল আর কি। তো ভাই আমরা চাপাই থেকে রাত 10টার সময় বেরোই। তো বের হওয়ার পরে মাঝ রাস্তায় এসে প্রচন্ড ঝড়ের মুখে পড়ে যাই আমরা দুজন। তো আমরা ভেবে কুড়ুল করতে পারছিলাম যে আসলে ঝড়টা থামবে কিনা, কি অবস্থা। এর ভেতরে ভাইয়া দোকানপাট রাত্রে স্বভাবতই বন্ধ হয়ে যায়, কিন্তু আবহাওয়া খারাপের জন্য সব দোকানপাট গুলো বন্ধ হয়ে যাচ্ছিল। এর ভেতরে শুরু হয় তুমুল বৃষ্টি। আমরা ভাই একটা কথা বলে রাখি, আমরা ঝড় একটু থামার সাথে সাথে আমরা আবার রওনা দিই, কিন্তু আমরা যে জায়গায় আসলে বৃষ্টির মুখে পড়ি সেই জায়গাটা ভাইয়া পুরো মাঠ, মানে 30 কিলোমিটারের ভেতরে মোটামুটি 8-10 কিলোমিটার হাইওয়ে রাস্তা, পুরো মাঠের মধ্যে রাস্তার পাশে কোনো বাড়িঘর নেই, শুধু দেখা যাচ্ছে আমের বাগান কিংবা আদার্স বাগানগুলো আছে। তো ভাইয়া আমরা আসলে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের জিনিসপত্র রক্ষা, আমাদের কাছে টাকা পয়সা আরো আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো আমরা কিনেছিলাম সেগুলো বাঁচার জন্য, নিজেও সেফ হওয়ার জন্য আমরা আসলে একটা সেফটি জায়গা খুঁজছিলাম যেখানে আমরা বৃষ্টিতে ভিজব না। তো ভাইয়া আমরা দেখা যাচ্ছে মেন রাস্তাতেই এগোচ্ছিলাম আর কি, আর এর ভিতরে বৃষ্টিটা অনেক জোরে চলে আসে। তো আমরা কিছু দূর গিয়ে দেখতে পাই যে একটা নিভু নিভু আলো জ্বলছে। তো আমরা সেখানে গিয়ে দাঁড়াই, তো দেখি একটা মুরব্বি চাচা তার চায়ের দোকান অলরেডি ক্লোজ করে ফেলেছে। তো চাচাকে আমিও বললাম, আমার বড় ভাই বললো, গিয়ে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বললাম, চাচা এখানে কি দাঁড়ানোর কোনো জায়গা আছে, আশেপাশে আমরা তো মহা বিপদে পড়ে গেছি। তো চাচা খুব ব্যস্ত ছিল তাই আঙুলে দেখাই দেয় যে এর
ভিতরে একটা বাগান আছে, এই রাস্তার পাশে এইকে 10-15 ধাপ দিলেই বাগানের ভিতরে ছাউনি আছে, ওখানে জায়গা আছে। তো আমরা ভাই আর কোনো বিষয় না ভেবে আমরা মোটরসাইকেল বাইক আমাদের সেখানে রেখে হ্যান্ডেল লক করে আমরা রীতিমতো আমাদের সব জিনিসপত্র গুলো নিয়ে আমরা সেই ছাউনি নিচে চলে যাই। তো ভাই বাগানে যখন ঢুকি তখন বুঝতে পারি যে এটা ছোট ছোট গাছ, মানে আমরা ওই দিক দিয়ে ম্যাক্সিমাম সময় যেটা যাওয়া আসা করি সেটা আমরা জানি যে আসলে বাগানটা মালটার বাগান। তো ভাই আমরা ছাউনির নিচে গিয়ে দেখি একটা মুরব্বী লোক বসা, বাগান যোগান দেয় যিনি। তো আমরা গিয়েই আমি আমার বড় ভাই দুজনে একসাথে সালাম দিই। সালাম দিয়ে ফরমালিটি মেনটেন করার জন্য ভাই আমরা বলি যে হচ্ছে চাচা আমরা তো আসলে আমাদের বাসা অমুক জায়গায়, আমরা আসলে যাচ্ছিলাম, তো এই যে আমাদের কাছে জিনিসপত্র গুলো ফিরে যাবে বলে আশেপাশে কোনো জায়গা নেই, তাই চাচাকে বললাম, এই জন্য চাচা বললো যে এখানে আর কি দাঁড়ানোর জায়গা আছে, ভালো জায়গা ছাউনি আছে, তো চাচা আসলাম। তো ভাইয়া আমরা যখন আসলাম চাচাকে সালাম দিলাম, কিন্তু চাচা সালামের জবাব দিল না, মাথা নাড়ালো। তো আমরা নর্মালি আমাদের জিনিসপত্র গুলো ছাউনির নিচে মানে বাঁশের ধাউট করা, যেটা গ্রামের ভাষা আমরা ধাউট বলে বসার জায়গা, ধাউটের উপরে রাখি, ধাউটের উপরে রেখে আমি ভাইয়া দুজনে ধাউটের উপরে বসে পড়ি। বসতেই একটা জিনিস লক্ষ্য করে ভাই আমরা যে আমি ভাইয়া ওখানে যে গেছি, আসলে সেই মুরব্বী চাচাটা আসলে খুব বিরক্তি মনে হচ্ছে আমাদের উপরে, কারণ তার ছাউনি কথা না বলা এসব দেখে আমরা বুঝতে পারছিলাম, তার অ্যাটিটিউডে বুঝছি আমরা যে আসলে তিনি আমাদেরকে দেখে খুব একটা খুশি হননি। আসলে মনে হচ্ছে যে তিনি একটা কোনো কাজে ব্যস্ত ছিলেন কিংবা কোনো একটা কাজ করবেন এরকম প্ল্যান করছিলেন, আমরা আসলে যাওয়ার জন্য তার সেটা ভেস্তে গেল। তো ভাইয়া এরকম বৃষ্টি র্যান্ডম চলতেই থাকে, তো এর মধ্যে ভাইয়া হুট করে আমার বড় ভাই চিন্তা করে যে বাসায় কল দিয়ে জানানো উচিত ব্যাপারটা, যে আমরা এরকম বৃষ্টির কবলে পড়ে গেছি, কখন থামবে তার তো কোনো ঠিক নাই, আর আমাদের কাছে অনেক জিনিসপাতি বাসায় টেনশনে করবে। তো ভাইয়া হুট করে পকেট থেকে সেল ফোন বের করে দেখে যে আসলে তার ফোনে কোনো চার্জ নাই, তো আমাকে বলে যে তোর ফোনটা বের কর, তোর ফোনটা বের করে আসলে দেখ যে কি অবস্থা, ভাবের কাছে একটা কল দে। তো ভাইয়া আমি আমার ফোন বের করে কল দিব, তো দেখি যে আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। ভাইয়াকে বলি ভাইয়া আসলে ফোনে তো নেটওয়ার্ক নাই। তো ভাইয়া বলে যে ওইটা খারাপ, এরকম হয়তো বা হতেই পারে, সেই জন্য আসলে বাসায় আর কল দেওয়া হয় না, আমরা চুপচাপ বসে থাকি। তো ভাইয়া কিছুক্ষণ পরে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে চাচা আসলে বৃষ্টির মধ্যে আসলে চলে যাই, মানে আমরা ওখানে ছিলাম দুইজন আর তিনি ছিলেন, তিনি চলে যাই। তো আমরা ভাবলাম যে বাগানটা আসলে তো ছোট না, আসলে হয়তো বা অন্য কোনো জায়গায় যাচ্ছে, আর বাগানে এত পরিমাণ মানে বাগানের ছোট ছোট মালটার গাছগুলো দূর ছিল, মানে মনে হচ্ছিল যে আসলে গাছগুলো ভেঙে পড়বে কিংবা ছাউনিটা মনে হয় উড়ে যাবে, এত প্রচন্ড পরিমাণে বাতাস। আসলে আমরা মনে করছিলাম যে বাগানের ভিতরে আছে সেই মানে সেই জন্য হয়তো বা বাতাসটা আরো প্রকট কিংবা ছোট ছোট গাছ, আর মানে এত শব্দ, এত একটা শব্দ, মানে অস্বস্তিকর একটা অবস্থা। আমরা দুজনে খুব টেনশন করছিলাম যে আসলে রাত তো হয়ে গেছে, তখন আনুমানিক ভাই রাত 10:45 বাজে, মানে 10:45। তো আমি আর ভাইয়া দুজনই স্বাভাবিক ভাবে কথা বলতে থাকি। তো ভাইয়া বৃষ্টিটা আরো জোরে আসে, প্রচন্ড রকমের ঝড় শুরু হয়ে যায়। তো আসলে কি করবো ভেবে পাচ্ছিলাম না, চাচা আমাদেরকে রেখে এইভাবে দেখা যাচ্ছে চলে গেলেন, তার আসলে কোনো নাম গন্ধ নাই আর কি। তো ভাইয়া আমার আর বড় ভাই দুজনে আসলে আমরা একসাথে স্মোক করার অভ্যেস ছিল আমাদের। তো ভাইয়া আমাকে বলে যে পকেটে তো সিগারেট আছে, সিগারেটটা জ্বালাই ফেল। তো ভাইয়া আরেকটা কথা বলে রাখি, সিগারেটের প্যাকেটটা আমার কাছেই ছিল, কিন্তু ম্যাচ ছিল হচ্ছে ভাইয়ার পকেটে, আর ভাইয়া যেহেতু বাইক ড্রাইভ করছিল পকেটে থেকে ম্যাচটি ভিজে যায়। তো আমরা অনেক ট্রাই করার পরও সিগারেট জ্বালাতে পারি না। তো এরকম ভাবে একটু বৃষ্টিটা একটু কমে আর কি। তো ভাইয়া বলে আসলে আমরা তো বাইকটা ওখানে ওভাবে রেখে আসছি, আসলে এই বৃষ্টির মধ্যে অন্ধকারে কি যে হলো, আর বিদ্যুৎও চমকাচ্ছিল প্রচুর পরিমাণে। তো ভাইয়া আমাকে বলে যে বাইকটা কি তুই দেখে আসবি না আমি দেখে আসবো। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান আমি যাই, আমি গিয়ে দেখে আসি বাইকটা কি অবস্থা। তো ভাইয়া বসারও জায়গাটা ধাউট থেকে নামবো, ওই সময় আর কি হুট করে প্রচন্ড রকমের একটা আওয়াজ হয়, মানে বাজের আওয়াজ, আর প্রচন্ড রকমের বিজলি চমকায়, বিদ্যুৎ চমকায় আর কি। তো আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে আমি ঘাউট থেকে নামবো সোজা ফরওয়ার্ড আমি তাকাইছিলাম, তো মনে হলো যে আর কি 10-15 হাত দূরে সামথিং ওখানে কিছু একটা আছে কিংবা এরকম। আমার আমি সরাসরি দেখতে পাইনি, বাট মনে হয়েছে যে ওখানে কেউ কিছু একটা করছে। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া চাচাটা কি ওখানে আছে কিংবা হ্যান ত্যান, চাচা বলে কোথায়। তো আমি ভাইয়াকে আসলে আঙুল দিই ওই জায়গাটা ইশারা করি যে মনে হয় ও ওখানে। তো ভাইয়া বলে যে অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না। তো আসলে আমরা আমি আর ভাইয়া দুজনে ওয়েট করি আর কি, পরে যতক্ষণ মানে পরে বিদ্যুৎ চমকানোর সময় পর্যন্ত আর কি ওয়েট করি ভাইয়া। তো ভাইয়া বিদ্যুৎ চমকানো কিছুক্ষণ পরে বিদ্যুৎ চমকায় আসলে। তো বিদ্যুৎ চমকানোর আলোয় ভাইয়া আমি আর আমার বড় ভাই যেটা দেখি আসলে ভাই সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, স্বপ্নে কল্পনাও করিনি, এবং আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আসলে এরকমটা ঘটতে পারে। তো ভাইয়া একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমার ভাইয়া যখন ওই জিনিসটার দিকে তাকাইছিলাম আর যখন বিদ্যুৎটা চমকালো ভাইয়া, বিদ্যুৎ চমকানোর আলোতে দেখলাম যে যে চাচা মুরব্বী চাচা আমাদের সাথে বসা ছিল, সে মুরব্বী চাচা আর আরেকজন দুজন মিলে একটা তাজা শিয়ালকে তারা মানে ধরে তার মাংস কাঁচা মাংসগুলো আর কি আঙুল দিয়ে তাদের হাত দিয়ে হাতের নখগুলো খুব ধারালো মনে হচ্ছে মাংসগুলো আর কি তুলে তুলে খাচ্ছে। তো ভাই যখন আমরা তাদের দিকে তাকাই তারাও কিন্তু আমাদের দিকে লক্ষ্য করে আর কি, জানি না সেটা মানুষ ছিল কি প্রাণী ছিল কি অন্য কি ছিল, আমি ভাইয়া দুজনেই জানি না যে আসলে সেটা কি মানে কি ছিল। তো ভাইয়া একসাথে তাদের সাথে আমাদের চোখাচোখি হয়। তো তারা আমাদেরকে দেখে মানে বিটকুটে রকমের দুজনে একটা হাসি দেয়। তো ভাইয়া একবার আলোতে যেটা আমরা দেখতে পাই আর কি যে তাদের চেহারাটা মানে অন্যরকম, আর কাঁচা মাংস খাচ্ছে তারা, তাদের ঠোঁটে মুখে রক্ত মাংস এরকম লেগে আছে, আর তারা মানে ভয়ানক রকমের একটা হাসি দেয়। তো ভাই জিনিসটা দেখার পরে আমি আর ভাইয়া সেখানে আর মানে থাকবো কি থাকা যাবে এরকম কোন চিন্তা করি না, সব জিনিসপত্র নিয়ে আমরা আসলে দূর দিই সেখান থেকে। তো ভাইয়া এসে আমরা যে পাশ দিয়ে ঢুকেছি সে পাশে কোনো মানে যখন আমরা ঢুকি তখন কিন্তু ভাইয়া বাগানের ওই জায়গাটা দিয়ে একটা রাস্তা মানে ঢোকার জন্য বেড়ার একটা মানে দরজা ছিল, কিন্তু তখন আমরা দেখি যে সেখানে কোনো দরজা নাই। আমরা আসলে কি করবো চিন্তা করতে পারছিলাম না, আর পিছনে ব্যাগ যাবো কিনা সেই জিনিসটা জন্য আমাদের দুজনের মনে আসলে এত ভয়, এত পরিমাণ ভয় কাজ কাজ করছিল। আমরা আসলে কিছু না ভেবে আমাদের ব্যাগটা মানে বাগানের বেড়ার ওপারে ফেলে দেয় আমরা, তারপরে এই বেড়াটা টপকে ওপাশে পার হই। তো ভাই ওপাশে পার হওয়ার পরে আমরা আসলে যখন বাগানে ঢুকি তখন মেন রাস্তার পাশেই কিন্তু আমরা ওভাবে করে ফাঁসিয়ে বাইকটা রেখে ঢুকি, কিন্তু ভাই আসলে আমরা যখন বেড়াটা টপকে বেরোই তখন আসলে ভাইয়া আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো আমি ফোন মানে আমার তখন হুঁশও ছিল না যে আমার পকেটে সেল ফোনটা বের করে ফ্ল্যাশ জ্বালাই, আর বৃষ্টিতে প্রায় চপচপে অবস্থা, ভিজে সব জিনিসপত্র সহ আমরা একদম টোটালি ভিজে গেছিলাম। তারপরে আমাদের ভিজাটি যে এইসব কোনো মাথায় ছিল না, আমরা শুধু একটা জিনিস আমাদের মাথায় ছিল সেটা হচ্ছে আমরা কিভাবে বাঁচবো কিংবা এই জিনিসটা থেকে আমরা কিভাবে পালাবো এরকম একটা চিন্তা ভাবনা ভাই আমাদের মাথায় কাজ করে। তো ভাই কিছুক্ষণ পরে যখন আবার বিদ্যুৎ চমকায় তখন আসলে দেখি যে আমরা আসলে বাগানের পাশে কিন্তু একটা ফাঁকা মাঠে, আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে রাস্তা অনেক দূরে আমাদের থেকে আসলে অনেক দূরে। আমরা দুজনে কোনো কথাবার্তা না বলে আমাদের পায়ের স্যান্ডেল ঠিক ছিল না, স্যান্ডেল আমরা সেখানে ফেলে দুজন ঝেড়ে একটা দৌড় দিয়ে কিছুদিনের মধ্যে আমরা মেন রাস্তায় এসে পৌঁছাই। বাইক খুঁজে পেতে একটু যাই হোক আমাদের কষ্ট হয়েছে, তারপরে আমরা বাইকটা নিয়ে ভাইয়ার সাথে সাথে বাইকে উঠে বাইক স্টার্ট করে আমরা টামলে আর কি বাইক নিয়ে। তো ভাইয়া যখন বাইক ড্রাইভ করে আসলে রাস্তা ভাঙা কি বৃষ্টি কোথায় কি এইসব দেখার কোনো সময় ছিল না, ভাইয়া আসলে অনেক জোরে বাইক ড্রাইভ করে আসলে আমরা সেই জায়গাটা আসলে ত্যাগ করি। তো ভাইয়া কিছুক্ষণের ভিতরে আমরা একটা মোড়ে পৌঁছাই, তো ভাইয়া সেখানে বলে যে এখানে একটু দাঁড়া একটু দম নেই। আমরা দুজনই প্রচন্ড রকমের ভয় পেয়ে গেছিলাম, আমাদের তো কি বলবো দুজনে বৃষ্টিতে ভিজেছিলাম, তারপরেও বৃষ্টিতে ভিজার পরেও ঘেমে তারপর আমাদের শরীরের পশম দাঁড়াই মানে আমাদের দুজনের একাকার অবস্থা আর কি। তো আমরা সে মোড়ে দাঁড়ানোর পরে দুইটা নাইট গার্ড আমাদের দিকে লাইট মারে, আর আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করি সেটা হলো যে দোকানপাট গুলো একদম টোটালি সবই বন্ধ। তো আমি ভাইয়াকে বলি ভাইয়া কি অবস্থা এই দোকানপাট বন্ধ মানে কি করবো এখন কোনো হুঁশ পাচ্ছিলাম না আরকি। তো নাইট গার্ড আমাদের দিকে লাইট মারে দিয়ে বলে যে কি ব্যাপার আপনাদের বাসা কোথায়, আপনারা কোত্থেকে আসলেন এই রাতে। তো আমরা বললাম যে এই অবস্থা, আমরা তো আসলে চাপাই থেকে বের হয়েছি, অনেক ঝড় বৃষ্টির মুখে আমরা পড়ি একটা জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তো বৃষ্টি এখন কমেছে বিধায় আমরা এই তো এইভাবে করে ভিজতে ভিজতে চলে আসলাম, আমাদেরকে বাসা পৌঁছাতে হবে, আমাদের অনেক আর্জেন্ট দরকার, তো আমরা সেই বিষয়টা শেয়ার করি না। তবে আমি পকেট থেকে বের করি তো আমার পকেটের সেলফোনে বৃষ্টিতে ভিজে আর কি, যাই হোক কোনো একটা প্রবলেমের জন্য শর্ট সার্কিট হয়ে হয়তো আমার ফোন আরো অন হচ্ছিল না। তো আমরা নাইট গার্ডের কাছ থেকে আর কি ম্যাচ নিয়ে আমরা শিকার যাবে। আর নাইট গার্ডকে জিজ্ঞাসা করি যে আসলে ভাই কি অবস্থা এখন, মানে কয়টা বাজে আর কি। তো তারা যে জিনিসটা বলে আসলে আমরা শুনে দুজনে আসলে থমকে যাই, কারণ তারা বলে যে এখন রাত 2:20। আমি আর ভাইয়া দুজনে মানে কি বলবো জায়গাতেই শক্ত যে আসলে কেমনে কি, আমরা যখন বাগানে পৌঁছাই তখন 11:00 বাজে। আমরা সেখানে খুব বেশি হলে 20-25 মিনিট ওয়েট করছি। ওয়েট করার পরে এই যে ঘটনাগুলো ঘটলো এটা আনুমানিক খুব বেশি হলে 20-25 মিনিট, কিন্তু আসলে 2:11:12:20 আসলে 3 ঘন্টা সময় আমরা যে কিভাবে পার করলাম আমরা তার বুঝ পাই না। আমি ভাইয়া দুজনে চলে আসে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটা ঘুম দিই। তো ভাইয়া আমরা যখন ঘুম থেকে উঠি দুজনেরই শরীর প্রচন্ড রকমের ব্যথা ছিল আর আমাদের গায়ে জ্বর ছিল। তো আমরা 2-1 দিন ওষুধ খাওয়ার পরেও আর কি আমাদের শরীরে কোনো উন্নতি হয় না। তো আমরা হুজুরের কাছে যাই আর কি, একটা মসজিদের ইমাম, তার কাছে গিয়ে বিষয়টা শেয়ার করি, তিনি হাফেজ। তো তিনি বলেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। তো আর কি আমরা সেই ঘটনাটার পুরো বর্ণনা দিয়ে আসলে এরকম এরকম ঘটনা হ্যান ত্যান এরকম হয়েছে। তো বলছি আপনাদের ভাগ্যটা খুব ভালো যে আপনাদের কাছে ম্যাচ ছিল কিন্তু সেটা ভিজে গেছিল, আপনারা যাই হোক ম্যাচটা আপনাদের জলে নেই কিংবা যাই হোক, কিন্তু আপনারা সেখানে যে মানে সেখান থেকে যে তাড়াতাড়ি সে জায়গাটা ত্যাগ করেছে, আপনারা যে আর পিছনে ঘুরে তাকাননি, এটা আপনাদের অনেক 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 আর কি বেটার লাগ, না হলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর কিছু হতে পারতো আপনাদের সাথে। আর আপনারা যদি সেখানে সেই জিনিসটা দেখার পর যদি সেই জায়গা থেকে না আসতেন আপনারা মনে হয় আর বেঁচে ফিরে আসতে পারতেন না। আসলে তারা কোনো মানুষ ছিল না, তারা দুইজনে আর কি হিংস্র টাইপের কিংবা খারাপ জিন ছিল যেটা হুজুর আমাদেরকে বলে। তো হুজুরের কাছ থেকে পানি পড়া খাই, পানি পড়া খেয়ে আমরা দুবাই এখন সুস্থ ভাইয়া। যদি ঘটনাটা ভালো লাগে তো লিসেনারদের সাথে শেয়ার করবেন। ভূত এফএম দীর্ঘজীবী হোক, আসসালামু আলাইকুম।
Boot FM, the night comes alive with Gramophone.
Welcome back. শুনছেন সবসময় রেডিও ফুটবল FM, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুদ ভাই এবং আজকে অতিথিরা। চমৎকার ঘটনা শুনছিলাম এবং আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের অনেক অনেক ভালো ভালো ঘটনা আমরা পাই রাজশাহী থেকে এবং আমরা অনেক অনেক ভালো ঘটনা পাই খুলনা থেকে। এবং আমি বলেছিলাম যে আপনারা যারা রাজশাহী এবং খুলনায় যারা আছেন, যারা চমৎকার চমৎকার সব ঘটনা পাঠাতেন, তারা আবারও ঘটনা পাঠান। তো সেইটা শুনেই হয়তো আপনি পাঠিয়েছেন আপনার এই ঘটনাটি এবং এতক্ষণ ধরে আমরা যে অডিও ক্লিপটি শুনলাম চমৎকার এবং আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে পেজ সেই পেজে অনেকেই এইচ যে উজ্জ্বল হোসেন আমাকে লিখেছেন যে আমার কমেন্ট পড়ুন প্লিজ। আমাদের সঙ্গে আছেন নয়ন শিকদার, আমি শুধু সব পড়তে পারছি না, আমার সামহাও এটা হ্যাং হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এখানে যদি আপনি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bootfm@radiofreeprocessor.fm, which is bootfm@radiofreeprocessor.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে, বা আপনি চাইলে আপনার ঘটনাটিও পাঠিয়ে পারেন আমাদের কাছে। আর আমাদের ইমেল অ্যাড্রেস শুনুন, নাম্বার শোনালাম, আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, একটা হচ্ছে www.facebook.com/radiofreeprocessor, আরেকটি হচ্ছে www.facebook.com/bootfmbroadcast। এই দুটো অ্যাড্রেসে গিয়েও আপনি চাইলে আমাদেরকে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, আমাদের পোস্টের নিচে লিখতে পারেন কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। এবং ঘটনা আজকে যারা এসছেন তারা এসছেন তো সবচেয়ে বড় কথা, এবং আশা করছি তাদের ঘটনা যদি কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন এবং তাদেরকে একটু সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন যাতে আরো অন্যরা যারা আছেন তারা আসতে উৎসাহিত হন। তো আমরা চলে যাব আমাদের তৃতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ সবুজ আহমেদ, আমি আসছি টাঙ্গাইলের মির্জাপুর থেকে।
ওকে অনেক দূর থেকে এসছেন, সেজন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘটনাটা একটু শেয়ার করতে হবে আমাদের সমস্ত লিসেনারদের সাথে।
আমার ঘটনাটি ঘটে আমার গ্রামের বাড়িতে আমার বড় চাচার সাথে। আমার গ্রামের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা,
আচ্ছা,
বেলগাছি গ্রাম।
যে
ঘটনার সময়কাল আনুমানিক 30 বছর আগের। ওই সময় আমার চাচার বয়স ছিল আনুমানিক 24-25 বছর যুবক আর কি। ওনারা একদিন, তখন সময় ছিল শীতের সময়, তো ওই সময় গ্রাম অঞ্চলে যাত্রাপালা বেশি হয় আর কি। আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা যাত্রাপালা হয় ওই সময়। তে চাচারা সবাই বন্ধুরা মিলে ওনারা বলে সবাই ডিসিশন নেয় যে ওরা যাত্রাপালা শুনতে যাবে। তো যেই ভাবা সেই কাজ, সবাই রাজি হয়ে যায়। তে ওনাদের যাতে হবে রাত্রে। তে সবাই বলে ঠিক আছে, এমন তো সন্ধ্যা হয়ে গেছে, তাইলে আমরা সবাই রাত্রে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব। তে সবাই ঠিক আছে যাবে। এখন ওই সময় আবার রাসেল ভাই, ওই সময় গ্রাম অঞ্চলে তেমন যানবাহনের চলাচল কম ছিল আর রাস্তাঘাটও তেমন ভালো ছিল না। তো সবাই ডিসিশন নেয় যে হেঁটেই যাবে।
আচ্ছা।
তে পরে যে যার মতো বাড়ি চলে যায় খাবারের জন্য। তে সবাই সবাই খাবার আগে শেষ করে চলে আসে, কিন্তু আমার চাষা ওই দিন খাইতে একটু দেরি হয়ে যায়, রান্না একটু দেরি হয়েছিল। তে উনি তখন এসে দেখে ওনার আর কি যারা তাদের সাথে যাবে ওনারা সবাই চলে গেছে। তো উনি ভাবলো সবাই আমাকে রেখে চলে গেল, তাই আমি, যাই উনি অনেক সাহসী ছিল, তাই উনি মনে করলো যে আমি একাই যাব গান শুনতে। একটা কথা বলে রাখা ভালো ভাইয়া, যে ওনারা যে গ্রামটিতে গান শুনতে যাবে ওই গ্রামটার নাম হচ্ছে বক্সিপুর। ওই বক্সিপুর যাইতে হলে একটা শ্মশানঘাট ক্রস করা লাগে। তো আমাদের আলমডাঙ্গাতে ওই একটাই শ্মশানঘাট আছে। তো তারপরে ওনার সাহসিকতার কারণে উনি বলে আমি যাবই। তো ঠিক আছে, উনি একাই যাইতে শুরু করে আর কি। তো গ্রাম অঞ্চল তখন শীতের সময়, সবাই ঘুমিয়ে গেছে আগেই স্তব্ধ। তো উনি যায় একা একাই যায়, যাইতে যাইতে এক পর্যায়ে শ্মশানঘাটের কাছাকাছি চলে যায়। এর মধ্যে ওনার সাথে কোনো রকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে যায়। তো উনি যখন শ্মশানঘাট ক্রস করছিলেন, হঠাৎ ওনার কানে একটা শব্দ আসলো, কটকট কিছু খাওয়ার আওয়াজ। তো উনি একটু মানে দাঁড়িয়ে আর কি কনফিউজ হয়ে গেল যে এই সময় এখানে কি কি ডাকি খেতে পারে। তারপরে ওনার মনে ভিতরে একটা খটকা লাগলো। তো উনি ওনার বাম সাইডে যে শ্মশানঘাটটা আছে ওই দিকে আর কি একটা নজর তাকালো। তো দেখে একটা মানুষের মতো অনেক মাথায় বড় বড় চুল, তো উনি কিছু একটা ওখান থেকে নিয়ে খাইতেছে। তো ওনার দিকে যখন চাষা তাকাইছে, উনিও ঘাড় ঘুরে চাষার দিকে তাকাইছে। তো উনি যখন তাকালো চাষার দিকে, চাষা ওনাকে দেখে অনেক ভয় পেয়ে গেছে। ওনার চোখ দুটো অনেক লাল ছিল আর ওনার তাকানোর চাহনি ছিল অনেক ভয়ঙ্কর। তো চাষা ওনাকে দেখে ওখানে মানে একবারে ফ্রিজ হয়ে যায় আর নড়ানামার কোনো শক্তি থাকে না। উনি এখন ভাবে আমি সামনে যাবো না পিছিয়ে যাবো। তো ভাবতে ভাবতে ওই যে লোকটাকে উনি দেখছে, উনি আবার চাষার দিকে তাকিয়ে ইশারা করে, হাত ইশারা করে ওনাকে ডাকে। চাষা আরও ভয় পেয়ে যায় যে না জানে আমার আজকে কি করবে। তো চাষা তারপরও যায় না। পরে উনি একটা আওয়াজ করে বলে, তুই আমার কাছে আয়, তোর কোনো ভয় নেই। পরে চাষা উপায় না পায়ে তখন ওনার দিকে এগিয়ে যায়। যাওয়ার পরে উনি বলে, তোর হাতটা দে, আমি যা খাইতেছি তুই খাবি। চাষা তখন কি করবে আর উপায় না পায়ে হাতটা বাড়াই দেয়। তো ওনার হাতে কিছু একটা দেয়, এরা অন্ধকারে চাষা ভালো বুঝতে পারে না যে কি জিনিস। তো উনি হাতটা মুঠ করে বলে, তুই হাতটা মুঠ করে এইভাবে নিয়ে যে এখন তোর দেখার দরকার নেই, তুই এইভাবেই বাড়ি যাবি, তোর গান শুনতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই গান শুনতে যাওয়ার প্রয়োজন নেই, তুই এইভাবেই বাড়ি চলে যাবি। আর তুই তোর পেছন থেকে অনেক ভয়ঙ্কর আওয়াজ বা অনেক ধরনের শব্দ আসতে পারে, তুই পেছন ফিরে তাকাবি না, তোর যা হয় হয়ে যাক, তুই এক নজরে বাড়ি যাবি। পরে চাষা ভয়ে ভয়ে ওখান থেকে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তো যাইতে যাইতে ওনার পেছন থেকে অনেক গাছপালা মনে হয় যে ভাঙিয়ে পড়তেছে, অনেক বাতাস, তারপরে অনেক জীব জানোয়ারের আওয়াজ আসে, আবার মায়াবী কান্না সুরে ওনাকে ডাকে, কিন্তু উনি ওনার কথা মনে করে উনি পিছিয়ে আর তাকায় না, ওইভাবে ভয়ে ভয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা করে। তে এক পর্যায়ে যেতে যেতে চাষা বাড়ি পুষে উনি উঠানের পর্যায়ে অজ্ঞান হয়ে আর কি পড়ে যায় একটা চিৎকার দিয়ে। পরে বাইরের লোক চিৎকার আওয়াজ শুনে সবার ঘুম ভেঙে যায়। পরে সবাই আসে আর কি উনার উনাকে উঠোন থেকে উঠায় ওনার বিছানায় নিয়ে জ্ঞান আসা মানে জ্ঞান ফেরানোর চেষ্টা করে পানি মুখে চুখে দিয়ে আর কি পানি ঢেলে। পরে অনেকক্ষণ পরে ওনার জ্ঞান ফেরে। তে জ্ঞান ফেরার সময় ওনাকে সবাই জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল, তুমি গেছো গান শুনতে, তুমি হঠাৎ করে এভাবে এসে চিল্লানিতে পড়ে গেছো, কি তোমার কি হয়েছে? পরে চাষা ভয়ে ভয়ে সবাইকে ঘটনাটি বললে। আর ওই সময় চাষার গায়ে অনেক জ্বর ছিল। তে মজার ব্যাপার একটা হয়েছে ভাইয়া, যে চাষার হাতে যে জিনিসটা ছিল উনি যেটা দিছিল ওই লোকটি, চাষা হাত মুঠ খুলে দেখে যে সে জিনিসটা নেই, কিন্তু ওনার হাত থেকে অসম্ভব একটা সুগন্ধে একটা জিনিস আর কি, খুবই সুস্বাদু সুগন্ধে, কিন্তু উনি জিনিসটা পায় না। পরে চাষার জ্বর থাকার কারণে পানি পড়া বা মাদলি দিয়ে দেয়। আর হুজুরি উনাকে দেখে বলে যে ওনার সাথে যার দেখা হয়েছিল উনি একটা ভালো জিন ছিল, আর ওনার কারণে উনি এখন থেকে বেঁচে ফিরে আসতেন, আর খারাপ কিছু হলে ওনাকে ওখানে শেষ করে দিত। তে ওই মাদলি দিয়ে বলে যে রাত্রে একা চলাফেরা আর কি করতে নিষেধ করে, যে একা একা চলাফেরা না করে।
ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ইমেইলে যাব এই মুহূর্তে, এবং আমার সঙ্গে একটা এই মুহূর্তে ইমেইল আপনাদের বলেছিলাম যে পড়ে শোনাবো, সেই ইমেইলটাই আমি এখন পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আশা করছি যে ইমেইলটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। স্টুডিওতে আসা সম্ভব না হয় ইমেইল করছি। আমার নাম রবি, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র। আজ আমি যে ঘটনাটি বলবো তা আমার জীবনে একটি বছর শেষ করে দিয়েছে, কিভাবে আমি নিজেও জানি না। ঘটনাটি শুরু হয় 2016 25 ডিসেম্বর। সবাই হয়তো জানেন এই দিনটি খ্রিস্টানদের জন্য খুবই পবিত্র এবং খুশির দিন, তবে তা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। ঘটনায় যাবার আগে বলি, ঘটনাটি ঘটেছিল আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি দোহার নবাবগঞ্জ। আমি প্রতি বছর শীতের ছুটিতে সেখানে যাই। যদি সেবার না যেতাম তাহলে হয়তো এর কিছুই হতো না। যাই হোক, ভাগ্যের লিখন কেউ কি মুছতে পারে। মূল ঘটনায় আসি। আমার গ্রামে অনেক গির্জা আছে। এই দিনে সারা রাত নানান রঙের মোমবাতি জ্বলে এবং পিয়ানো বাজে, যা আমার খুব ভালো লাগে। গ্রামে আমাদের বাড়ির ওখানে সবচেয়ে কাছের গির্জা যেতে সময় লাগে 20-25 মিনিট। সেদিন সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হই 10টায়, কারণ তখন অনুষ্ঠান শুরু। যেহেতু আমার পরিবার খুবই ধর্মভীরু, তাই আমাকে সেখানে যাওয়ার জন্য পারমিশন দেবে না, তাই কাউকে না জানিয়ে আমি একাই চলে গেলাম। গির্জায় পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় রাত 10:27। অনুষ্ঠান শেষ হতে হতে বেজে যায় রাত 1:50-এর কাছাকাছি। ঘড়ি দেখতেই মনে হলো অনেক বেশি দেরি হয়ে গেছে। তাড়াহুড়া করে হাঁটা শুরু করলাম। যখন আমি 2 মিনিট হেঁটেছি তখনই হঠাৎ মনে হলো আমার পেছনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে গোঁ গোঁ শব্দ করছে। প্রথমে ভাবলাম আগে তাকে দেখতে পেলাম না কেন। আরো কিছু ভাবার পর কি মনে হলো পেছনে ঘুরলাম, দেখে মনে হলো তিনি অনেক সিক, তাই আমি তার কাছে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি এত রাতে এখানে একা একা কি করছেন? সে উত্তরে বলল, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছি না, কি করব তাও বুঝতে পারছি না। তখন আমি তাকে বললাম, আপনি যাবেন কোথায়? সে বলল, ব্রজলাল দিকস্টার বাড়িতে যাব। ব্রজলাল দিকস্টার বাড়ি আমার বাড়ি যাবার পথেই পড়ে, তাই আমি তাকে বললাম যে ব্রজলালকে আমি চিনি, আপনি আমার সাথে আসেন। তখন সে বলল, ঈশ্বরপুত্র তোমার মঙ্গল করুক, কথা শুনে বুঝলাম তিনিও খ্রিস্টান। তারপর আমরা রওনা হলাম। যাবার পথে সে একটা কথাও বলল, যখন আমরা ব্রজবাবুর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, আমি তাকে বাড়ি দেখিয়ে বললাম, এইটা ব্রজবাবুর বাড়ি। তখন তিনি আমাকে বললেন, আচ্ছা আমি যাই তাহলে। সে আমাকে বলল, একটু দাঁড়াও বাবা। সে পকেট থেকে 100 টাকার 2টি নোট বের করে রেখে দিয়ে বলল, নাও বাবা এটা রাখো। সবচেয়ে অবাক করা কথা হলো, নোট দুটি সেই পাকিস্তান আমলের। যদি সেটা সাধারণ 100 টাকার নোট দিত তাহলে হয়তো আমি নিতাম না, কিন্তু পুরনো আমলের টাকা দিত বলে নিয়ে নিলাম এবং পকেটে ভরতেই সেই বৃদ্ধ লোকটি আমাকে বিদায় জানাল। ভাব দেখে মনে হলো, সে আমার সেই ঘটনার জন্যই বুঝি অপেক্ষা করছিল। আমি জানি এরপর থেকে আমি যা বলবো তা বিশ্বাস হবে না, না হবারই কথা, আর কেউ বিশ্বাস করেও নি। তবু বলছি, বৃদ্ধ লোকটিকে বিদায় জানাবার পর মনে হলো আমি শূন্যে ভাসছি। হঠাৎ নিচের দিকে তাকাতেই ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমার পায়ের নিচে মাটি নেই, আমি শূন্যে ভাসছি। তারপর আমার আর কিছু মনে নেই, শুধু এইটুকু মনে আছে, আমি যখন শূন্যে ভাসছিলাম তখন একটা শীতল হাতের ছোঁয়া অনুভব করেছিলাম। তারপর আর কিছু মনে নেই। তার 1 বছর পরে, মানে 2017 সালের 25শে ডিসেম্বর, একই দিনে আমার ছোট চাচা আমাকে আবিষ্কার করে ব্রজলাল ডিকস্টার বাড়ির সামনে। রাত 2:30 সে আমাকে দেখে কেঁদে ফেলে আর বলে, তুই এতদিন কোথায় ছিলি আর এখন কোথা থেকে আসলি? আমি প্রথমে তাকে চিনতে পারিনি। আমি উত্তরে বললাম, আপনি কে? তখন সে আবার কেঁদে ফেলল, তারপর কোনো কথা না বলে বাসায় নিয়ে আসলো। বাড়ি ফেরার পর প্রথম আমার 1 মাস আমি কাউকে চিনতে পারিনি। হঠাৎ একদিন আমার মা আমার প্যান্টের পকেটে হাত দিতেই সেই টাকা দুটি পেল, আর তখন আমাকে জিজ্ঞেস করল, এইগুলি তুই কোথায় পেলি? তখনও কিছু মনে নাই। আমার সবচেয়ে অবাক করার কথা, টাকা দুটি হাতে নিতেই আমার আবার সব মনে পড়ে গেল। আমি তখন মাকে খুলে বললাম, আর এখানেই আমার সেই ভয়ঙ্কর ইতিহাসের শেষ। আমার কাছে এখনো সেই টাকা দুটি আছে যা সারা বছর দেখা যায়, কিন্তু ডিসেম্বরের 20 থেকে 28 তারিখ আর তার হদিশ মেলে না। কিভাবে আমি আজও এর ব্যাখ্যা খুঁজে পাই না। যদি পারেন দয়া করে আমাকে এর সমাধান জানাবেন। বিশ্বাস করা বা না করা আপনাদের ওপর। প্রমাণস্বরূপ টাকা দুটির ছবি সাথে পাঠাচ্ছি, কিন্তু এটা আমার জীবনে এক ভয়ঙ্কর সত্যি যা কখনোই ভোলা যায় না। যদি ইচ্ছে হয় আমাদের নির্মম ঘটনাটি পড়ে শোনাবেন, কি অদ্ভুত তাই না? এবং সত্যিকার অর্থেই 1 বছরের জন্য একটা মানুষ হারিয়ে গেল, এবং যেখান থেকে হারিয়ে গিয়েছিল সেইখানেই নাকি তার হদিশ মেলে। এই 1টি বছর সে কোথায় ছিল, কি খেয়েছে, কার সাথে থেকেছে, কারো কিছু জানা নেই। এবং তিনি ওখানে বলেছেন, গল্পের মাঝখানেই একটা জায়গায় বলেছেন, যে এই ঘটনাটি যারা শোনেন তারা বিশ্বাস করেন না, বিশ্বাস না করার মতো একটা কথা। এবং এই ভদ্রলোক, যে বৃদ্ধ লোকটি, তিনি আসলে কে ছিলেন এবং কেন হঠাৎ করে তার সাথে তার দেখা হলো, কেন তিনি সেই ব্রজবাবুর বাসায় যেতে চাইলেন, আর কেনই বা পকেট থেকে 2টা 100 টাকার সেই পাকিস্তান আমলে নোট বের করে দিলেন, এবং যখন তার হুশ ফিরছিল না বা সবাইকে চিনতে পারছিল না, স্মৃতিশক্তি যখন হারিয়ে গিয়েছিল, তখন সেই 2টো 100 টাকার নোটই কিভাবে তার স্মৃতিশক্তি ফিরিয়ে নিয়ে আসলো। ব্যাপারটা যদি একটু ভাবেন এবং একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আসলেই খুব অদ্ভুত লাগার কথা। সব ঘটনাই যে আপনাকে ভয় দেবে এমন না, এই ঘটনাটি খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। কিন্তু যদি আপনার সাথে ঘটে, যদি আপনিও কোনোদিন হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে 1 বছরের জন্য হারিয়ে যান, এবং কেউ যদি এর হদিস না জানে, এবং 1 বছর পরে আপনি যখন স্মৃতিশক্তি ফিরে পাবেন, তখন এই পুরো পৃথিবীটা আপনার কাছে অদ্ভুত লাগবে। এবং সত্যি যিনি ঘটনা শেয়ার করেছেন তিনি বলেছেন, এই নির্মম ঘটনাটি পড়ে শোনাবেন, আপনার কাছেও পুরো ব্যাপারটি খুব নির্মম হয়ে উঠবে। এবং আমার মনে হয় যে এরকম ঘটনা, আমি যখন ভূত এফএমে যখন কেউ আমাদের সাথে কথা বলতে আসেন বা কেউ যখন ভূত এফএম রিলেটেড কোনো কথা বলেন, তখন প্রথম যে প্রশ্নটি করেন সেটা যে এখানকার ঘটনাগুলো কি সত্যি, তো আমি বলি যে দেখেন সত্যি মিথ্যা তো আমি বলতে পারবো না, তবে যারা বলেন তারা যে অন্তর থেকে বলেন এবং তারা যে সত্যি কথা বলছেন এটা দেখে তো মনে হয় যে তারা সত্যি কথা বলছেন। আর দ্বিতীয় যেটি বলেন যে তখন তারা যেটা শুরু করেন যে হ্যাঁ আমার সাথে এরকম ঘটনা আছে, ঠিক আমার সাথে নয়, আমার ফ্যামিলির অমুকের সাথে এই ঘটনা ঘটেছে, ওনার সাথে তমুকের সাথে আমার এই ঘটনা ঘটেছে, তখন দেখি যে প্রত্যেকেরই ফ্যামিলিতে এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। এবং এই ঘটনাগুলো যদি না থাকতো তাহলে আমরা এই রাত জেগে এত কষ্ট করে ভূত এফএম শুনতেই আসতাম না। আপনি এই মুহূর্তে যিনি শুনছেন তার জীবনে কোনো ঘটনা না থাকতেও আপনার পরিবারের কারো না কারো সাথে অবশ্যই ঘটনা ঘটেছে। এবং ১৬ কোটি মানুষের মধ্যে যদি আমি যদি ধরি যে ১৬ কোটি মানুষের মধ্যে সবার বয়স অনুযায়ী সবার সাথে তার এক্সপিরিয়েন্স হয়নি, ধরি আমি যদি যদি এক কোটি মানুষের সাথে যদি ঘটনা ঘটে থাকে তাহলে সেই এক কোটি ঘটনার কিন্তু অস্তিত্ব আছে এবং সেই ঘটনাকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই লিখছেন, আমি ভিডিও ফুর্তির পেজে আছি এই মুহূর্তে। শিপন ইসলাম আমাদের সাথে আছেন, শুক্রবার রাত ১১:৫৯ জন্য অপেক্ষা, রাত মানেই ভয়ঙ্কর অনুভূতি, শুক্রবার মানেই ভয়ে কম্বলের নিচে মুখ লুকিয়ে রাখা। আই লাভ ভূত এফএম এবং উই লাভ ইউ টু। এমডি মেহেদি হাসান সৈকত বলেছেন অডিও ক্লিপটি ভালো লেগেছে। ইরফান শাহ চট্টগ্রাম থেকে লিখছেন, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আশা রয় এবং শাহজালাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সিলেট থেকে তিনি শুনছেন এবং কমেন্টটা পড়তে বলেছেন। আমাদের সঙ্গে আছেন সৈয়দ আল গালিব এবং আমার সঙ্গে আছেন আরাফাত উদ্দিন আহমদ। এবারে ঈদের পর্বটি গত বছরের মতো ইমেল অডিও ক্লিপ দিয়ে সাজানো হবে না, এবারে যে ঈদের যে স্পেশাল এপিসোড সেখানে অতিথিরা থাকবেন, যে সমস্ত ঘটনা আমরা সেরা ঘটনা পাবো তারা সরাসরি এসে আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। এমপি হীরা নাটোর থেকে শুনছেন আমাদের সাথে। এমডি ওয়াসিফ ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দেব বিশ্বাস এবং অডিও ক্লিপটি ভালো ছিল তাই তিনি লিখেছেন। মোহাম্মদ মেহেদিহাসান ভূঁইয়া রাজশাহীর ঘটনাটা সেই ছিল তাই লিখেছেন। মোহাম্মদ সাব্বির খান লিখেছেন, তারা ৬ জনে একসাথে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নিবিড় ইসলাম জুয়েল এবং তিনিও শুনছেন কাতার থেকে আমাদের সঙ্গে সরাসরি। আর এইচ রোহান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিয়ান, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আর এইচ, আমাদের সঙ্গে আছেন শেখ সাদি বারাসাত থেকে শুনছেন, অর্থাৎ ইন্ডিয়ার বারাসাত থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সৈকত, স্বপ্নে আচ্ছা এমডি আতিকুজ্জামান সুমন আমার সঙ্গে আছেন, কমেন্ট পড়তে বলেছেন। এম এইচ সাইম আছেন, লিটন নাটোর থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি থাইল্যান্ড থেকে শুনছেন উচ্চাও থান এবং তিনি থাইল্যান্ড থেকে শুনছেন, তার অনেক স্টোরি আছে, আপনার স্টোরিগুলো আপনি চাইলে আমাদের পাঠিয়ে দিতে পারেন। সৈয়দ মোহাম্মদ নাহিয়ান, আমি একটু পরে জানাবো কিভাবে পাঠাবেন, লিখেছেন থার্ড স্টোরিটা হরিবল ছিল। রাকিব চৌধুরী আমাদের সঙ্গে আছেন গোবিন্দগঞ্জ থেকে। এছাড়াও আবদুল্লাহ আল কাফি আমাদের সঙ্গে আছেন রাজশাহী নওদাপাড়া থেকে শুনছেন তিনি, অসম লাগছে তাই লিখেছেন। চাপায়ের যে স্টোরিটা ছিল সেটা ভালো ছিল তাই তিনি লিখেছেন। আর এইচ শুভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুকুল হোসেন, এছাড়াও আর সুমিত সহ আরও অনেকে। যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে কি করতে হবে, আমাদের যদি ঘটনা পাঠাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে আপনাকে বা লিখে নিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা চাইলে আপনার ঘটনাটি লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে, আমরা আপনার হয়ে সেই ঘটনাটি পড়ে শোনাব। আর যারা দেশে রয়েছেন তারা চেষ্টা করবেন, যারা ঢাকায় আছেন স্পেশালি, তারা আমাদের সঙ্গে এসে ঘটনা শেয়ার করতে। আবদুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাটোর থেকে তিনি, আমাদের সঙ্গে এমডি তারিক ইসলাম আছেন নারায়ণপাড়া নাটোর থেকে, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মঞ্জুরুর, তিনিও আছেন আমাদের সঙ্গে। আবদুল্লাহ আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন, অডিওটা ভালো ছিল। এম এইচ মাহফুজ দিনাজপুর থেকে শুনছেন ফুর্তি অ্যাপ দিয়ে, ভূত এফএম লাইভ শুনছেন সেটা তিনি জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি কিন্তু এখন চলে এসেছি ভূত এফএম এর যে পেজটা রয়েছে সেই পেজে। আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, অনেকেই অনেক বেশিবার করে কমেন্ট করেন বলে বাকি কমেন্টগুলো পড়াটা একটু মুশকিল হয়ে যায়। আমাদের সঙ্গে মনিরুজ্জামান আছেন চাকমোহর থেকে, এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, তাদের কমেন্ট নিয়ে আবারও ফিরে আসবো। এখন যেটা করবো সেটা হচ্ছে চলে যাবো আমাদের চতুর্থ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো।
ধন্যবাদ রাসেল ভাইয়া। আমার নাম হচ্ছে ইয়াসিন আরফাত, আমি ধানমন্ডি জিগাতলা থেকে আসছি। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার মায়ের থেকে শোনা আমার নানুর বাড়ির ঘটনা। আমার নানুর বাড়ি হচ্ছে নোয়াখালী কবিরহাটে, নোয়াখালী কবিরহাটের ঘটনা। তো যার সাথে ঘটনাটা ঘটে গেছে সে হচ্ছে আমার আম্মুর দু সম্পর্কের চাচাতো ভাই হবে। যেদিন ওর সাথে ঘটনাটা ঘটে সেদিন ওই রাতে ওর এলাকায় মেলা হয়েছিল, আর মেলাতে যাত্রা বলা হয়েছিল। ওই যাত্রা দেখে রাতের প্রায় একটা থেকে দুইটার দিকে ওর বাসার দিকে আসছিল।
আচ্ছা,
বাসার দিকে যখন আসার পথে ওর রাস্তায় ওর বাসার দিকে রাস্তায় একটা বড় সুপারি বাগান ছিল, আর সুপারি বাগানের পিছনে ছিল একটা শশাঙ্কার। আর ও যখন বাসার দিকে ফিরতেছিল ওই যে সুপারি বাগান পর্যন্ত যখন আসে তখন সে দেখতে পায় যে সুপারি বাগানে ওই দুইজন লোক কালো কাপড় পরা, দুজন লোক কালো কাপড় পরা তারা সুপারি পাড়তেছে। তো তখন প্রথম ভাবছে এত রাতে কে সুপারি পাড়বে। তো তারপর ওর একটা ইয়ে হলো যে হয়তো চোর হতে পারে, সে সেটা ভেবে সে ওই লোক দুইটাকে ধরার জন্য ওই যে সুপারি বাগানের দিকে হাঁটতে থাকে। আর হাঁটার জন্য হাঁটা যখন সে শুরু করে এক পর্যায়ে সে ওই সুপারি বাগান পর্যন্ত যখন মানে ওই লোক দুইটার কাছে যখন চলে আসে তখন সে দেখতে পায় ও লোক দুইটা নাই, ও শশাঙ্কাতে আসে। আর তখন সেটা দেখে ওই খুবই প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। আর তখন সে নিজে মানে একটা বাচ্চাকে আসলে ওর সাথে নিশ্চয়ই খুব খারাপ কোনো কিছু হইতেছে। আর তখন সেটা সে দেখে মানে ওটা বুঝতে পেরে সে খুব জোরে ওই শশাঙ্কার থেকে বাড়ির দিকে ব্যাক করে। আর বাড়ির দিকে যখন ব্যাক করে ওই যে বাড়ির সামনে যখন চলে আসতেছিল পায়ে ওর বাড়ির কাছাকাছি যখন চলে আসতেছিল তখন সে দেখতে পায় যে কালো কাপড় পরা যে দুইটা লোক সুপারি বাগানে সুপারি পাড়তেছিল ওই দুজন ওইখানে দাঁড়াই আছে। আর ওরা যেন কেমন মানে কি ধরনের কথাবার্তা বলছিল। তারপর ও ওটা দেখে আরো ভয় পেয়ে যায়। তারপর ওই সুরাগার পড়তে থাকে। আর ওদের সামনে যখন দেখে ও হাঁটতে দেখে তখন দেখে ওই মানে ঘুমটা পড়ার মধ্যে ওই দুইটার লোকের চেহারা দেখতে পায়। আর ওটা ছিল চোখ দুইটা ছিল অনেক মানে লাল রক্তের মতন, আর চেহারাটা অনেক বিভৎস, অনেক ভয়ানক দেখতে। আর ওর দিকে ওই দুজন তাকিয়ে আছে। আর তো ও একটু অনেক ভয় পেয়ে যায়। তারপরে ও একটু সাহস করে সুরাঘাত পরে তারপরে এক পাশে দিয়ে দৌড় দেয়। দৌড় দিয়ে বাসে পৌঁছায়। তারপরে অনেক রাত ছিল প্রায় দুইটা আড়াইটার দিকে। তো সেজন্য আর বাসে কাউকে বলে নাই কিছু। তখন ঘুমায় যাওয়ার পর ওর রাতে অনেক জ্বর আসে। সকালবেলা নর্মালি ওর যখন ওর মা আসে ওকে ডাকতেছে, বাবা ওর কি হয়েছে, তোর এত বেলা করে কেন ঘুমাইতেছ? তো ওর মা তখন দেখে কি ওর অনেক জ্বর। তারপর ওকে বলে কি রে তোর হঠাৎ এখন তো কোনো ঠান্ডা নাই, তুই এত জ্বর কেন? তো তারপর ও বলে মা এমনি এমনি আমি কালকে রাতে মেলা থেকে পাশে যখন ফিরতেছিলাম তখন ওই যে সুপারি বাগানে দেখলাম যে দুজন লোক কালো কাপড় পরা সুপারি পাড়তেছে। তো আমি ওই দুজন চোর ভেবে ওদেরকে ধরার জন্য ওই দিকে যাই। দেখি আমি সেই পর্যন্ত দেখি আমি শশাঙ্কাটে উপস্থিতছিলাম। শশাঙ্কাটে দেখে আমি ওটা দেখে অনেক ভয় পেয়ে যাই। তারপর আমি যখন বাসের দিকে আসতে থাকি তখন আবার দেখি কি বাসের সামনে ওই দুই কালো কাপড় পরা ওই দুইটা লোক ওই বাসের সামনে দাঁড়ায় আছে এবং বিভৎস তাদের চেহারা। হ্যাঁ, আমি তো ওর মা ওইটা বুঝতে পেরে আচ্ছা ঠিক আছে বাবা ওইটা কোনো সমস্যা না, ওটা তুই ভয় পাস না, আমি দেখতেছি। তো তারপরে ওর মা ওকে ওর এলাকায় মসজিদের হুজুরের ইমানের কাছে নিয়ে যায় আর কি, ইমানের কাছে নিয়ে যায়। ইমান সাহেব তারপরে ইমান সাহেবকে সব ঘটনা বলে। ইমান সাহেব বলে আচ্ছা সমস্যা নেই, এরকম নর্মালি অনেক সময় ঘটে এরকম, ওইটা ভয় ফেটে দেয় না, ওর কিছু জারফুক দেয় আর একটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে তো ওই দিন রাতে আবার সেম ঘটনাটা ঘটে। ও রাতে যখন ঘুমাচ্ছিল তখন সে স্বপ্ন দেখতে পায় এই যে ওর নাম ধরে, ওর নামটা ছিল হোসেন, ওর নাম ধরে ডাকতেছিল, কালো কাপড় পরা ওই দুজন লোক ডাকতেছিল হোসেন এদিকা এদিকা ওই শশাঙ্কার থেকে ওকে যেন ডাকতেছে। আর ও তখন এটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার দিয়ে ওঠার পর ওর সবার ঘুম ভেঙে যায়। তারপর ওর মা ওর ফ্যামিলি সবাই আসে, তারপর জিজ্ঞেস করে যে কি হয়েছে তুই এরকম চিৎকার করতেছিস কেন? তারপর ও বলে কি এমনি এমনি মা ওই যে কালো কাপড় পরা যে দুটা লোক আমাকে ডাকতেছে, আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমি এরকম স্বপ্নে এরকম দেখতেছি। তারপর ওর মা বিষয়টা বুঝতে পারে নিশ্চয় ওর সাথে খুবই খারাপ কিছু হয়েছে। তো সকালবেলা ওই যে ওর মা ওরকে একটা বড় হুজুরের কাছে নিয়ে যায় যারা মানে জিনবিন ধরলে মানে ওদের মানে সারায় আর কি। ওদেরকে ওর কাছে নিয়ে হুজুরের কাছে নিয়ে যায়। তারপর হুজুরকে সব ঘটনা বলে, তারপর হুজুরে বুঝে ওর শ্মশান থেকে ওর একটা খারাপ একটা জিন তাকে এফেক্ট করে।
হ্যাঁ ওকে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি একটা ছোট্ট বিরতিতে আমাদের যেতে হবে, তবে তার আগে একটা অডিও ক্লিপ প্লে করে যাব। আমাদের কাছে একটা অডিও ক্লিপ আছে, সেই অডিও ক্লিপটি প্লে করব এবং একটা ছোট্ট বিরতি, তারপর আমরা আবারও ফিরে আসব নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুড থিয়েটার দ্য ফ্যাম অ্যান্ড ডু ফুড থি।
রাসেল ভাই আসসালামু আলাইকুম, আমি ডক্টর মিশু ঢাকা থেকে বলছি। স্টুডিওতে এসে শেয়ার করার ইচ্ছে আমার অনেক দিনের, বাট ভীষণ ব্যস্ততার কারণে অডিও ক্লিপই পাঠাতে হলো। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অডিও ক্লিপটি প্রচার করবেন। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার নানার সাথে ঘটা, আমার মা এবং মামাদের মুখে থেকে শোনা এই ঘটনাটি। তখন আমার মা ক্লাস ফোরে পড়তেন। একটু বলে রাখি, আমার নানা খুবই সাহসী, পরহেজগার এবং খুবই পরিশ্রমী মানুষ ছিলেন। তো নেত্রকোনাতে আমার নানার বাড়ি, কিন্তু তখন আমার নানা থাকতেন নেত্রকোনা পূর্বদলা খনিশাপুর ইউনিয়নে একটা জায়গায়। তখন আমার মামারা এবং আমার মা খালারা ছোট, তো সেটা তখনকার একটি ঘটনা। আমার নানা নিজের কাজ নিজেই করতেন, খুব পরিশ্রমী ছিলেন আমি আগেই বলেছি। তো একদিন একটু রাত করে উনি একটা টিন, একটা কোন একটা কাজের টিন কিনে নিয়ে আসছিলেন বাজার থেকে, হাট থেকে। তো আসার পথে একটা ছোট নদীর মতো ওখানে নৌকা রাখাই থাকতো, তো যে চাইতো পার হয়ে যেত। এরকম মাঝি ছিল না, মাঝি থাকতো, রাত হয়ে গেলে আর মাঝি থাকতো না। তখন উনি ওই টিনের ওই বড় টুকরা মানে ওই পার্টটা নিয়ে, অনেক রাত হয়ে গেছে মাঝি নেই, নৌকাটা নিজেই পার হয়ে বাড়ির দিকে ফিরছিলেন। তো নৌকাতে যখন উঠলেন, নৌকা উনি বাইছিলেন, তো নৌকা নাকি একদমই নড়ছিল না। অনেক কষ্টে নৌকাটা, খুব ভার লাগছিল। নৌকাটা যখন মাঝ বরাবর আসলো, তখন নৌকা উনি বাইছেন কিন্তু একদমই নৌকাটা নড়ছিল না। উনি ওনার হাতে ফুসকা পড়ে গেছে, উনি দেখলেন যে আমার হাতে ফুসকা পড়ে গেছে। তো এরকম যখন হচ্ছে, নৌকাটা একটা জায়গাতে একদম স্থির হয়ে আটকে আছে, নৌকাটা একদমই নড়ছে না। অনেক রাত নানার কাছে একটু সন্দেহ হচ্ছিল যে কি হলো। এমন সময় নৌকাটা একদম চরকা যেভাবে ঘুরে মাছ নদীতে, এভাবে নৌকাটা আস্তে করে ঘোরা শুরু করলো। তখন আমার মামার নানার বুঝতে আর বাকি থাকলো না যে এটা কোন একটা খারাপ কোনো কিছুরই একটা নজর বা দৃষ্টি বা কোনো কিছু একটা হয়তো আছে ওই ওই অবস্থাতে। তখন আমার নানা সবকিছু ফেলে, বৈঠা ফেলে, ওই নৌকাতে বসেই সেই নদীর পানি দিয়ে অজু করা শুরু করলেন। অজু শেষে যখনই উনি আয়াতুল কুরসিটা পড়ছেন, আয়াতুল কুরসির প্রথম এক দুই লাইন বলতেই একটা বড় গজার মাছ ঝাঁপ করে নদী থেকে উঠে নৌকায় উঠে এলো। এবং আমার নানার খুবই মানে এত রাত, এত পরিশ্রম হচ্ছিল, নানার মনে একটা জেদও চেপে গেল যে খারাপ কিছু নাকে কেন এরকম কাজে বাধা দিচ্ছে। এবং মাছ হয়ে যখন উঠে এলো, আমার নানা একটা রাগে ক্ষোভে সেই মাছটা ধরে একদম একটা কিছু দিয়ে, বাড়ি দিয়ে নাকি হাতেই সাহায্যে, একদম ঘাটটা মোটকে দিয়ে একটা হাত, একটা বাজারের ব্যাগ ছিলেন বা একটা একটা কিছু ছিলেন বা কাপড়ে মুড়ে ওভাবে মাছটাকে, আধা মরা একটা মাছটাকে ওভাবে নৌকাতে করে তারপরে উনি নৌকা আবার বাড়িতে শুরু করলেন। নৌকা তখন চলছিল। এভাবে তিনি অনেক রাত করে বাসায় ফিরলেন এবং আমার নানিকে বললেন যে আমার খুবই ক্ষুধা লেগেছে এবং এখন এই মাছটা ভর্তা করো, আমি খাবো। এটা ওনার মনে একটা রাগ জেদ খুব ছিল। তো আমার নানুও খুব অবাক যে এত রাতেই বা কেন উনি মাছ ভর্তা খাবেন। আচ্ছা ঠিক আছে। তো ওই সময় কিন্তু ফ্রিজ ছিল না, আমার নানু সেই মাছ কেটে অর্ধেকটা এরকম সেদ্ধ করে রেখে দিয়ে কয়েক টুকরা নিয়ে ওনাকে ভর্তা করে দিলেন। উনি রাতেই সেটা দিয়ে খেলেন এবং ঘুমিয়ে পড়লেন। সকালবেলা উনি আর উঠতেই পারছেন না, তাকাতেও পারছেন না, ওনার সারা গা বিশেষ করে মুখ একদম ফুলে, এত বড় বিভৎস একটা চেহারার মতো হয়ে যাচ্ছিল যে ফুলে গেছেন ওনার ফেস, আর ভীষণ জ্বর। অ্যাট লাস্ট এই জ্বর আমার নানার 3 মাস ধরে ছিল। তবে জ্বর যখন ভালোই হচ্ছে না, এক সপ্তাহ হয়ে যাচ্ছে, আর তিন চার দিন ধরেই ওই প্রচন্ড জ্বরে উনি সবসময় দেখতেন যে উনার আশেপাশে দরজায় কাছে ধারে কালো শাড়ি পরা একটি মহিলা দাঁড়িয়ে থাকে। সবসময় আমার নানুকে বলতেন, দেখো তো এটা কে, কালো শাড়ি পরা কে দাঁড়িয়ে আছে। তো আমার নানু তো দেখতেন না, তখন আমার নানু উনাকে একটু অভয় দেওয়ার জন্য বলতেন যে আমি তো কালো শাড়ি পরেছি, ওই দিক দিয়ে যাওয়া আসা করছি, এরকম। তো তারপরে এই পরিস্থিতি খুব খারাপ, শরীর আরো খারাপ হচ্ছে, জ্বর সারছে না। তখন একজন হুজুর ডাকা হলেন, তো উনি তখন অনেক পানি পড়া, তেল পড়া, ওনাকে তাবিজ দিলেন এবং খুব খারাপ দুষ্ট একটা জিনেরই কাজ হবে। এবং সবাই যখন শুনলো যে ওই মাছ ভর্তা করে খেয়ে ফেলেছে, তখন তো ওনার উপরে সবাই আরো রাগ হলো, যেটা তো তোমার জীবনের উপর হুমকিও হতে পারত। হয়তো তখন সেই একটা মাছের রূপ ধরেছে, যখন মাছটাকে আঘাত করেছে তখন ওই রূপটা ছেড়ে দিয়ে হয়তো জিন চলে গিয়েছে, কিন্তু হয়তো একটা রাগ জেদ বা একটা নজর হয়তো আমার নানার উপর তার রয়ে গেছে। সেজন্য ওনার জ্বর, অসুস্থতা, মুখ ফুলে যাওয়া এবং একটা কালো শাড়ি পরা একজনকে দেখা, সবকিছু মিলে এভাবে তিনটা মাস আমার নানা নানু খুব সাফার করেছে। এবং বিভিন্ন নিয়ম পালন করা, তাবিজ বা পানি পড়া, খেয়ে আল্লাহকে ডেকে অনেক কষ্টে সেই রকম একটা খারাপ পরিস্থিতি থেকে উনি উদ্ধার পেয়েছে। তো এই ঘটনাটাই আমার মা খালাদের কাছ থেকে আমার শোনা, এবং এটা আমরাও যখন শুনেছি এবং এখনো সেটা আমরা আমার গল্পটা শুনলে আমরা খুব মানে আমাদের কাছে একটু অন্যরকম লাগে, খুব অবাক হই। তাই আমি এই ঘটনাটি শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ, এই ছিল আমার ঘটনা।
ভূত FM, the night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও FM, আমি রাসেলের সাথে এবং আপনাদের সাথে পেলে আমরা যেতে চাই আরো বহুদূর। এবং আশা করছি যে আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে YB আছেন এই মুহূর্তে, অরণ্য সাজ্জাদ আমাদের সঙ্গে আছেন ঢাকার কোন একটা বেসরকারি হসপিটাল থেকে এই মুহূর্তে। পার্বতী শুনছেন আমাদেরকে এবং তিনি খুব মনোযোগ দিয়ে শুনছেন আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে শোনার জন্য। যারা শুনছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, ইয়াসিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে অরণ্য সাজ্জাদ আছেন বগুড়া থেকে শুনছেন তিনি, শাওন আছেন আমাদের সঙ্গে, জাহিদ শিকদার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে YB সারার, এছাড়াও আছেন আমাদের সঙ্গে ইয়াসিন, আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে যোগ দিয়েছেন। এবং রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজেও অনেকে আছেন, জয়দেবপুর থেকে শুনছেন, জীবনের ঘটনা সবার সাথে শেয়ার করতে চান। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে শুনছেন আয়াত জাহান, আমাদের সঙ্গে আছেন আরিফিন, আমাদের সঙ্গে আছেন এমনি আবদুল্লাহ, আরিফিন শুভ আমাদের সঙ্গে আছেন, ফারহান হিমেল আমাদের সঙ্গে আছেন, আয়াত জাহান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুশুর সাফিউল, এবং ইউরোপ থেকে তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, এমনি মহিউদ্দিন মনির আমাদের সঙ্গে আছেন, রেজওয়ান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন মিমি আক্তার মীরা। ভয়ের গল্প চাই, একটু আগে দেখলাম কি যেন বলছেন, ভয়ের গল্প আমিও চাই ভাই, আপনি আর আমি একদলে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রেজওয়ান রাফি, তিনিই বলছিলেন যে ভয়ের গল্প চাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমি রেজওয়ান রাফি আপনাকে বলবো যে আপনার বন্ধু বান্ধব যদি কেউ পরিচিত যারা থাকে, যাদের কাছে ঘটনা আছে, তাদেরকে বললে আপনি নিশ্চয়ই কোনো ভয়ের ঘটনা পেয়ে যাবেন, সেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা সেটা অবশ্যই পড়ে শোনাব। এবং এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ইমেইলে যাব, এবং যেইভাবে ইমেইলটি তিনি লিখেছেন সেভাবে আমি পড়ে শোনাব, আশা করছি আপনাদের আনন্দ দেবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম বিদ্যুৎ, বাসা যশোর জেলার সরষা থানার বাঘ আচ্চারা গ্রামে। আমি একজন ছাত্র ডাক্তার আফিরউদ্দিন ডিগ্রি কলেজ থেকে এবছর HSC এক্সাম দিয়েছি। আমার বাসা স্টুডিও থেকে অনেক দূরে হওয়ার কারণে আমি স্টুডিওতে যেতে পারবো না, তাই লিখে পাঠালাম, ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। আমি যে ঘটনাটি আপনাকে লিখে পাঠালাম সেটা আমার দাদির সাথে ঘটে যাওয়া প্রায় 30-35 বছর আগের একটি ঘটনা। ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গের বনগা গ্রামের খাদিলপুরে, গ্রাম খাদিলপুর। আমার দাদি এবং দাদু সে সময় ওই স্থানে বসবাস করতেন। পুরো গ্রাম জুড়ে ছিল হিন্দু ধর্মের মানুষদের বসবাস, হাতে কোনা 30টি ঘর ছিল মুসলমানদের। সেই অনুযায়ী সেখানে একটি মসজিদ ছিল, মসজিদটি ছিল আমার দাদুদের বাড়ির সামনে। মসজিদের তিন পাশে ছিল বাগান, এত অন্ধকার আর ভয়ঙ্কর ছিল যে যার কারণে সেখানকার লোকজন ভয় কেউ সেই মসজিদের মানে খুব দরকার না হলে বাইরে যেত না, এবং জুম্মার দিন সেই মসজিদটা ভরে যেত, সন্ধ্যায় কেউ একটু আলো পর্যন্ত অনেক সময় জ্বালাতে সাহস পেত না। বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, মানুষজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত। এমনই একদিন সন্ধ্যা সন্ধ্যা ভাব, চারিদিক অন্ধকার হয়ে এসেছে, মসজিদের তিন দিকের বাগান থাকার কারণে সেখানে আরো তাড়াতাড়ি অন্ধকার হয়ে এসেছিল সন্ধ্যা ছয়টা থেকে ছয়টা তিরিশ বাজে প্রায়। এমন সময় আমার দাদি ঘরের বারান্দায় বসে আছে, হঠাৎ চোখ গেল সেই মসজিদের দিকে। যা দেখল তা দেখে একটু বেশি অবাক হলো। তিনি দেখলেন যে একজন ব্যক্তি হুজুর টাইপের হ্যারিকেন নিয়ে মসজিদের ভেতরে আলো দিচ্ছেন। আমার দাদি ভাবতে লাগলেন যেখানে একটি মানুষও ভয়ে বাসা থেকে বের হয় না সেখানে এত রাতে আলো দিচ্ছে কে। আমার দাদাদাদুর বাড়ি মসজিদ প্রায় একশো মিটার দূরে, সে কারণে যে ব্যক্তি আলো দিচ্ছে তার মুখ দেখা গেল না। পরের দিন একই ঘটনা, সেই ব্যক্তি আলো দিচ্ছেন এবং পরপর চার পাঁচ দিন এভাবে দেখলেন, কিন্তু আমার দাদি কাউকে কিছু বলেননি। এরপর বাড়ির আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করে মানে তিনি জিজ্ঞেস করলেন যে কেউ কি সন্ধ্যায় মসজিদে হ্যারিকেন নিয়ে আলো দেন? পাড়া প্রতিবেশীরা উত্তর দেন, মানে কি মানে রাতের বেলায় এই অঞ্চলে কারো কে বের হবে? এই কথা শুনে দুই তিনজনকে বাড়িতে ডেকে আনে সন্ধ্যার আগে, আর বলে যে চুপ করে বসে দেখো কি ঘটে মসজিদে। কিছু সময় পর সেই একই রকম ঘটনা ঘটে এবং ঘটনাটি আমার দাদি তাদের সাথে বলে। তারা দেখে যে ব্যক্তিটি তাদের থেকে অনেক লম্বা, পাঞ্জাবি পরা এবং মাথায় পাগড়ি বাঁধা, এবং তারা চিন্তা করে গ্রামে তো এমন অনেক লম্বা লোক নেই। তারপর তারা বুঝতে পারে ওটা কোনো মানুষ না, ওটা জিন। কিছুদিন পরে ওই গ্রামে একটা গন্ডগোল হয় মুসলমান পরিবারদের ভেতরে, এবং বিচার করার জন্য একজন মাতবর ছিলেন, এবং বিচার করার জন্য ওই ত্রিশ ঘর মুসলমানদের ওখানে উপস্থিত থাকতে বলা হয়। অর্থাৎ প্রত্যেক ঘর থেকে একজন পুরুষকে ওখানে উপস্থিত থাকতে হবে। যথানিয়মে আমার দাদু ওখানে উপস্থিত ছিলেন, বাড়িতে ছিল আমার দাদি আর তার একটি কন্যা সন্তান অর্থাৎ আমার ফুপি। তো বিচার চলছে, রাত বারোটা বেজে গেছে, তবুও বিচার শেষ হচ্ছে না। আমার দাদি অনেক সময় ধরে অপেক্ষা করছিল কিন্তু তবুও দাদু ফিরছে না বাড়িতে। এ কারণে দাদি এবার তার কন্যাকে ওখানে দোলনাতে শুয়ে রেখে সেই বিচার কার্যের বাড়ির দিকে রওনা দেন। বাড়ির মোড় ক্রস করতে একটি উঁচু মাটির ঢিবি, ওখানে দাদি দেখতে পায় একটা সাদা শাড়ি পরা মানে সাদা শাড়ি পরে আছে, এবং চাঁদের আলো থাকার কারণে উঁচু জায়গাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। মহিলাটি শাড়ি পরেছে এবং এক জায়গা থেকে আর এক জায়গায় যেভাবে যায়, তার সাদা শাড়ির পাড় সাদা শাড়ির লাল পাড় এবং তার চুলগুলো অসম্ভব লম্বা, আর পায়ে নূপুর বাজছে। দাদি এটা দেখে দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন যে দড়িতে ঝুলে কেউ এক জায়গা থেকে আর এক জায়গায় যেভাবে যায়, সেই মহিলাটিও সাদা শাড়ি পরে সেভাবে সেই উঁচু জায়গা থেকে বড় একটি আম গাছের নিচে এসে পড়ল। অর্থাৎ কোনো দড়ি ছাড়াই সেই অদ্ভুত মহিলাটি দোল খেয়ে আম গাছের নিচে বসে আছে। তারপর সেই মহিলা পুরুষের মতো করে গাছ বেয়ে গাছে উঠছে। এটা দেখে দাদি এতটাই ভয় পান যে তিনি নিজেকে সামলাতে পারেন না, ওখানেই পড়ে অজ্ঞান হারিয়ে ফেলেন। পাশের বাড়ির একজন শুনতে পায় যে শব্দ হলো কিসের। তারপর থেকে একটি সেখান থেকে একটি পনেরো ষোলো বছর বয়সী একটি ছেলে ও তার মা এসে দেখতে পায় দাদি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর তারা দাদিকে বাড়িতে এনে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরায়। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয় তুমি ওখানে গিয়েছিলে কিভাবে আর জ্ঞান হারলে কিভাবে। দাদি তখন কোনো কথা বলতে পারছেন না, ইশারাতে যা বলল তা তার আংশিক ধারণা পেল। সাথে সাথে তারা পাশের এক মন্দিরের এক গুরুদেবকে খবর দিল। গুরুদেব এসে দেখে বলে যে ওনার সাথে খুব খারাপ কোনো একটা আত্মা তাকে ভয় দেখিয়েছে। তিনি বললেন যে কি এনার সাথে হয়েছে দেখতে চাও আসল ঘটনা কি? সবাই বলল হ্যাঁ দেখবো। গুরুদেব একটি বড় প্লেট চাইল আর প্লেটে পানি ভরে দিতে বলল। তারপর তিনি কিছু মানে পড়ে সেই পানিতে থু দিল এবং সেই ভয়ঙ্কর চিত্র ভেসে উঠল, সবাই দেখে অবাক। তারপর দাদিকে গোসল করানো হয় এবং তারপর আর কিছু হয়নি। কিছুদিন পরে দাদি হঠাৎ অনুভব করল যে তার পেটের ভেতরে বড় কিছু একটা হয়েছে। বিভিন্ন ডাক্তার কবিরাজ বৈদ্য দেখানোর পরেও তার কোনো উন্নতি হল না, বরং অবনতি হচ্ছে। এমন সময় কেউ একজন বলল এক কবিরাজের কথা, তো তিনি সেখানে গেলেন। তিনি পেশায় একজন ধোপা। তিনি দাদিকে দেখে বললেন যে অবস্থা তো খারাপ। তিনি কিছু গাছগাছরা ওষুধ দিয়ে গোল চুড়ির মতো মালা গাঁথলেন এবং তারপর দাদির মাথায় রাখতে বললেন, কিছু সময় রেখে দিতে বললেন এবং তারপর সেই হাতে দেওয়া চুড়ির মতো ছোট মালাটি আস্তে আস্তে নিজে নিজে বড় হতে লাগলো এবং সেটা মাথা পেরিয়ে ঘাড় গলা এইভাবে দুই কাঁধ পেরিয়ে গেল। তাহলে বুঝুন যে ছোট চুড়ির মালাটা কত বড় হয়ে দেহের ভেতরে মানে দেহের ওপর দিয়ে পড়ে গেল। তারপর ওই বিষয়ে আর কোনো ঘটনা ঘটেনি। দাদির সাথে অনেক ঘটনা আছে কিন্তু দাদি শেয়ার করতে চায় না। যদি বলি শেয়ার করছো না কেন, তা উনি বলেন মানা করেছে ওরা আমাকে। এই ছিল ঘটনা, দাদির কাছ থেকে জেনে ঘটনাটা আরো ঘটনা আপনাদের পাঠাবো। মোহাম্মদ বিদ্যুৎ হোসেন, থানা জেলা যশোর, থানা সরসা, গ্রাম বাগাছড়া। তারপর তিনি তার মোবাইল নাম্বারটি শেয়ার করেছেন। এই ছিল ঘটনা। এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে না, ফেসবুকে যাওয়া যাচ্ছে না, ফেসবুকে যাওয়ার চেষ্টা করে দেখি একটু। আচ্ছা, ওমান থেকে আমাদের মায়ের আদরে রাজকুমার তিনি লিখেছেন, আশরাফুল আলম আমাদের সঙ্গে লিখেছেন, রাসেল ভাই ভয় পেতে চাই। আমাদের সঙ্গে আছেন ইয়াসিন সরফরাজ শাহিন, হ্যালো ভাইয়া লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিলন খান, আজ ভূত এফএম দারুণ হচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কিউট সিন্ড্রেলা হবে বোধ হয় এটা। আমাদের সঙ্গে আছেন তাবিজ রোমান, আমাদের সঙ্গে লিওন আহমেদ সানি আছেন, তার কমেন্ট পড়া হয় না সেটা তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন সোহানুর রহমান সোহান, রাজশাহী শালবাগান থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শফিউল, এছাড়াও আছেন সালমান আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, এই মুহূর্তে ফেসবুক পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে আছেন সোহেল রানা আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন যে আচ্ছা ভয় পাওয়ার মতো স্টোরি চাই, আমিও আপনার মতন ভয় পাওয়ার মতো স্টোরি ডেফিনেটলি চাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিশ্বজিৎ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রাফসান আলম রিজন, শিলুতি সিদ্দিকা স্মৃতি আমাদের সঙ্গে আছেন, তিশা চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অলিউল্লাহ ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শান্তদীপ চক্রবর্তী, এবং আমাদের সঙ্গে কলকাতা থেকে তিনি শুনছেন প্রিন্স রাসেল আমাদের সাথে আছেন নওগাঁ থেকে, আমাদের সাথে আছেন এমডি শাহিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানজিলা সারা আমাদের সঙ্গে আছেন, এবং তিনি অনেক বড় করে লিখেছেন, এবং আমাদের সঙ্গে লিখে আছেন এই মুহূর্তে হচ্ছে হাসান আহমেদ, সাদিয়া তাসনিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম এইচ এ জিফাত, আমাদের সঙ্গে আছেন আয়েশা জান্নাত শ্রেয়া, আমাদের সঙ্গে আছেন আবির রহমান, রাফসান আলম রিজন আমাদের সঙ্গে আছেন, রুম্মান মাহমুদ আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন আহমেদ তন্ময়, আদনান রাজু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে এমডি নাইমুর রহমান আছেন, সাদিরুল ইসলাম সাইদুর, এস এইচ সাগর আমাদের সঙ্গে আছেন, এমডি আবির মাহমুদ সহ আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন। এখন যেটা করবো, ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned for your food theater FM and do food thing.
Bhoot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক। ঘুরিতে সময় রাতে একটা বেজে 38 মিনিট, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামোফোন, শুনছেন সবসময় প্রিয় ফুটি রেডিও ফ্যাম। আমি রাসেল আছি, সাথে আমাকে রয়েছে মাসুম ভাই, এবং আজকে অতিথিরা চলে যাবো আরও একজন নতুন অতিথির কাছে। আপনার নামটা বলে আপনার ঘটনা শেয়ার করুন প্লিজ।
রাসেল ভাই আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার, আমি মোহাম্মদ নাফি, এসেছি পটিয়া থেকে চট্টগ্রাম জেলা।
শুরুতে আপনাকে অনেক দূর থেকে এসে অংশগ্রহণ করেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। শুনি আপনার ঘটনা।
জি রাসেল ভাই, আসলে আমার ঘটনাটা আমার নিজেকে নিয়ে, মানে আমি আমাদের বাড়িটা করা হয়েছে এই তিন চার বছর, তো তিন চার বছর পর হঠাৎ একদিন আমার রুমের পাশে মানে থাইগ্লাস, তো থাইগ্লাসটা আমি লাগাতে ভুলে গেছিলাম, তো থাইগ্লাস লাগাতে ভুলে গেছি, আমি ঘুমাই গেছি। তো রাত একটা হতে দেড়টার দিকে আমি স্বপ্নে দেখতেছি আমাদের বাড়ির পাশে একটা খাল আছে, ওই খালটা দিয়ে আমি হাঁটতেছি, এটা স্বপ্নের মধ্যে দেখতেছি। তো খাল দিয়ে হাঁটতেছি, এখন অনুভব করলাম আমার পিছনে কে একজন যেন হাঁটছে, তো আমি পিছনে ফিরবো কি ফিরবো না কনফিউজড হয়ে গেছি। তারপর আমি ফিরলাম, ফেরার সাথে সাথে দেখি কি কালো বুর্কা পরা একটা লেডি টাইপের, এমনকি তার চেহারাটাও পুরো কালো। এটা পিছনে তাকানোর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায় এবং শরীরটা বড় হয়ে যায়, এবং আমি কাউকে কিছু বলতে পারতেছি না, পাশের রুমে আম্মুকে ডাকবো সেটাও বলতে পারতেছি না। এখন আমি দোয়া জানতাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ছি, এটা পড়ার সাথে ছেড়ে দেয়, আবার ধরে আমাকে গাটা ভার হয়ে যায়। তো এরপর আমি কি করলাম, বুদ্ধি করে আয়তুল কুরসি পড়লাম। আয়তুল কুরসি পড়ার পর দেখলাম না আর ধরলো না, ওই দিনের জন্য এটাই শেষ। তো এরপর ঘটনাটা ওখানেই শেষ হলে পারত রাসেল ভাই, কিন্তু আমি একদিন ঢাকায় আসি, তো আমার বোন আমার রুমে শুয়েছিল। তো আমার রুমে শোয়ার পর সে স্বপ্নে দেখতেছে কেউ একজন ওকে বলতেছে এই রুম থেকে উঠে যা, এই রুম থেকে উঠে যা। ওর ঘুম তৎক্ষণাৎ সাথে সাথে ভেঙে যায়, সে সাথে সাথে রুম থেকে উঠে অন্য রুমে চলে যায়, পরে সেটা শেয়ার করে সবাইকে। এ ছিল রাসেল ভাই আমার ঘটনা, যেটা এখনো আমার সাথে মাঝে মাঝে হয়।
আচ্ছা, আমরা পরবর্তী ঘটনাটা শুনে ফেলি। আপনার ঘটনাটা আমি ঠিক কতটা বুঝলাম না কোন একটা কারণে, যাই হোক আমি পরবর্তী ঘটনায় সরে যাই। জি আচ্ছা, আপনাকে আমি কিছু কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি একটা প্রোডাকশন হাউসে কাজ করতেন, রাইট?
জি,
প্রোডাকশন হাউসে কাজ করতেন, এবং সেই প্রোডাকশন হাউসে আপনি কাজ করতে পারেননি, চলে আসছেন সেখান থেকে। কি হয়েছিল একটু আমাকে বলেন তো। আপনার প্রথমে আপনি একটা কোন একটা চ্যানেলে কাজ করতেন, সেইখানে একটা মেসে আপনি ছিলেন, সেই মেসে আপনি, আমি একটু আপনাকে একটু হেল্প করি তাহলে ভালো হবে, সেটা হচ্ছে যে ঈদের সময় আপনি একা ছিলেন, তাই তো?
জি,
ঈদের সময় আপনি একা ছিলেন, এবং চ্যানেলে যেরকম ঈদের সময় ব্যস্ততা থাকে সেই ব্যস্ততার কারণে আপনি বাড়ি যেতে পারেননি, এবং আপনি আপনার মানে একটা ফাঁকা বাসা বলতে গেলে, ওই বাসায় কি আর কেউ ছিল যে বাসাটা আপনি ছিলেন, আপনি একা ছিলেন, সেই বাসায় কি দেখেছিলেন আপনি?
সেই বাসাটায় আমি যখন মানে হ্যালো আমি টি এম সাগর এসেছি যাত্রাবাড়ি থেকে।
জি,
তো যখন আমি মানে অফিস থেকে বাসায় ফিরে তারপরে খাওয়া দাওয়া করে আমি মানে শুয়ে আছি মানে শোব, তখন 11টা কি 12টার মাঝামাঝি। তো আমি এবার এক কিনারে গিয়ে শুয়ে আছি, মানে আমার আবার অভ্যাসটা কি শোবার সময় কুল বালিশ নিয়ে শোবার অভ্যাস। তা আমি এই মানে ঘুমাবার আগে ওয়াশরুমের আমাদের অ্যাডজাস্ট ওয়াশরুম ছিল বাসার ভিতরে, তো ওয়াশরুমের লাইটটা জ্বালায় তো মানে গেটটা মানে একটু ফাঁকা রাখছি যাতে করে মানে আলোটা আমার রুমে আসে। তো মানে অনেকটা ভয় ভয় ছিলাম। তো মনে করেন আমি ঘুমাবার পরে হঠাৎ মানে রাত তখন আনুমানিক কত বাজে সেটা বলতে পারবো না আপনাকে আমি, কারণ আমি ফোনে দেখিনি। আর হঠাৎ ঘুম ভাঙার পর আমি মানে ফিল করতেছি আমার মানে পিঠে কেউ মানে আঁচড় কাটতেছে, তবে আঁচড় কাটলে তো সেটা মানে ব্যথা অনুভব হয়। তো আমার শ্বশুরই লাগতেছিল খুব। পরবর্তীতে আমি মানে কি করা উচিত সেটা তো আমি বুঝতে পারতেছি না। তখন আমি কি করলাম, কিছুক্ষণ এইভাবে দেখে তারপর আমি পিঠে হাত দিলাম, আমার যে বাহারটা দিছি সেই বাহারটা তখন মানে এমনভাবে মানে মনে হইতেছে মানে কোনো হাত যে ধরছে এটা মনে হইতেছে না কোনো মানুষ বা অস্বাভাবিক কোনো হাত, আমার মনে হইতেছে আমার মানে 100-150 কেজির কোনো পাথর আমার হাতে চাপা দিয়ে রাখছে, মানে আমার শরীরে মানে শরীরটা যতটুকু সম্ভব ছিল মানে শক্তি দিয়ে হাতটা মানে বের করার চেষ্টা করছি, তো পারিনি আমি। পরবর্তীতে আমি মানে ওইভাবে আর যে আমার মানে ডান হাতটা ছিল ওই যে কোলবালিশের নিচে ওইটাও আমি নাড়াবার চেষ্টা করছি মানে কোলবালিশে, তবে আমি কিন্তু মানে মানে কোনো চিৎকার করার চেষ্টা করছি, চিৎকার করতে পারতেছি না। তবে আগে কিন্তু আমি চিৎকার করি না, আমি এইভাবে মানে শুয়ে আছি মানে আমি মানে ঘুমের ভাব ধরে শুয়ে আছি, আমি কিছু বুঝতে যাই মানে দেয়নি। হ্যাঁ, তো এরকম করতে পরে ওই যে চিৎকার করবো এমনও মানে কোনো উপায় পাচ্ছি না। পরবর্তীতে আপনার যখন মানে কতক্ষণ এভাবে হয়েছে আমি সঠিক জানি না, তবে যত মানে সময় গোনায় যাচ্ছে তত মনে করেন আমার হাতে পেন হচ্ছে। তো কোন একটা সময় মানে আজান দেবার আগে হুজুররা হয়তো বা মানে বিসমিল্লাহ বলে শুরু করে বা মাইকে ফু দিয়া, তো তখন মাইকের শব্দটা যখন আসলো তখন মনে হইতেছে কি মানে আপনি যদি মনে করেন কাউকে ধরে রাখেন অনেকক্ষণ ধরে হঠাৎ ছাইড়া দেওয়ার পরে সে কিন্তু ছিটকে দিয়ে পড়ে আছে কোথাও, আমার মানে হাতটা মানে যখন ছাড়ছে মানে এত বিকট ভাবে মানে দেওয়ালের সাথে দেয় মানে আমি তো বলছি এক সাইডে আমি শুব, তো ওই হাতটা মানে এত মানে কি বলবো স্পিডে যে ছুটছে দেওয়ালের উপরে, আমি মানে এমনিতেও ব্যথা আমি তখন ব্যথা অনুভব করিনি, তো মানে আমার মনে হচ্ছে আমার হাতটা মনে করে ঝিরঝির দিলে যেমন মানে অবশ তেমন কোনো হাতে কোনো শক্তি নেই আমার, আর যে হাতটা তখনও কোনো শক্তি পাচ্ছি না। তবে আজান দেওয়ার পর পরবর্তীতে আমি মানে মানে উঠার চেষ্টা করতেছি, মানে আমি এতটা মানে টায়ার্ড ফিল করতেছি মানে আমার উঠে দাঁড়ানোর মতো সেই শক্তিটা আমার নাই।
আপনি তারপরে তো চাকরি ছেড়ে দেন?
জি না, এটা হলো মানে অন্য একটা চ্যানেলে চাকরি করতাম সেই অবস্থায়।
হ্যাঁ,
তারপরে অন্যটা ঘটনা ছিল,
সেটাই আমি সেটাই বলছি যে আপনি তারপরে চাকরিটা ছেড়ে দেন, তো মানে চ্যানেলে কি চাকরি করেন তারপরে?
না, চ্যানেলের ঘটনা চাকরি ছেড়ে দিয়ে হলো মানে একটা অন্য
অন্য ঘটনা।
আচ্ছা, এটা এটা চ্যানেলের ঘটনা,
এটা হচ্ছে এটা মেসে থাকতাম সেই ঘটনা,
সেটাই তো বলছি আমি। সেটা হচ্ছে আপনি তখন কি করতেন? তখন আপনি,
তখন আমি একটা চ্যানেলে ছিলাম,
সেটাই আমি বলছি যে আপনি একটা টিভি চ্যানেলে ছিলেন,
চ্যানেলে সাথে আমি
ছিলাম। আচ্ছা, ছাড়েননি। তারপরে আপনি
তারপরে দুই তিন দিন ওই বাসায় আমি ছিলাম, মানে তারা কেউ মানে যারা ছুটিতে গেছে তারা একদম ফিরে নেয়। তবে আমি বাড়িতে মানে সবার আগে আমার মনে করেন মা কাছে ফোন দিয়ে বলছি, সে বলছে মানে দোয়া পরে শুইলে কিছু হবে না। আর দ্বিতীয় কথা হলো যে কয়েল আছে না, মশার কয়েল, যেটা আমি ওটা জ্বালায় রেখে মানে আগুন সারা রাত থাকবে, কোনো প্রবলেম হবে না।
আচ্ছা, শুধু আমাকে এটা বলেন যে আপনি তো ওই চাকরিটা তারপরে চেঞ্জ করলেন, চেঞ্জ করে মানে মানে কিছুদিন পরে আবার নতুন একটা চাকরিতে জয়েন করলেন,
একটা মিডিয়া হাউস,
একটা মিডিয়া হাউসে জয়েন করলেন। আচ্ছা, ঠিক আছে, মিডিয়া হাউসে গেলেন, মিডিয়া হাউসে যাওয়ার পরে সেই মিডিয়া হাউসেও আপনাকে একটা থাকার জন্য একটা জায়গা দিল যেখানে আপনাকে থাকতে হয়েছিল, সেই বাসাটা আপনাকে ছেড়ে দিতে হয়েছিল। ছোট করে শুধু বলবেন যে সেই
আমি কিছু দেখিনি, তবে আমি মানে মানে শব্দ শুনছি, মনে করেন আমি সব লাইট নিভাইয়া শুধু দুইটা রুমের, এটা হয়তো ওয়াশরুমে দুইটা আর একটা এডিটরদের রুমে, সম্ভবত যারা এডিটর আছে মিডিয়া হাউসে তাদের এডিটরদের রুমে লাইট জ্বালে। তারপর আমি যে মানে স্পেস টাইপ শুয়েছি সেটা হলো আপনার কি বলে এই যে ডাইনিং স্পেস টাইপের, ওইখানে যে সবাই মানে শিল্পী গোষ্ঠী আইসা ওইখানে বসে আড্ডা, তো আমি ওইখানে আমার বেড লাইসে নিচে শুয়েছি। শোবার পরে মানে তখন 11টা কি 12টা সম্ভবত এরকম সময়, তারপরে মানে আমি মানে আওয়াজ পাইতেছি যে মানে কিচেনের ভিতরে, আপনি বলা মানে আপনাকে বলছি যে কিচেনের ভিতরে একটা ওয়াশরুম আছে, তো সেই ওয়াশরুমের ভিতর থেকে মনে হচ্ছে মানে এত বিকট আওয়াজ, মানে গোসল করতেছে, আমি পরিবর্তে আর কেউ আছে ওই ফ্ল্যাটে, আমি তো জানি যে কেউ নাই। তো গোসল করার পরে তখন আমি ওইখানেও একই ভাব করতেছি, মানে আমি ঘুমাবার ভাব, আমি মানে জেগে আছে এটা মানে ধরতে দেয়নি কাউকে,
কিন্তু আপনি বুঝতে পারছেন যে
গোসল করতেছে, আমি কিন্তু ঘুমাই নাই তখন, আমি মানে ঘুমানোর মানে চেষ্টা করতেছি, মানে ভয় ভয় লাগতেছে। আমি আমার শোবার আগে মানে অভ্যাস দু তিন ঘন্টা ফোন টিপব, তবে সেদিন ওই ভয়ে ভয়ে ওটা করি নাই। তো এভাবে মানুষ শুয়ে আছে, তবে আমি মানে ভাবতেছি মানে এখানে চাকরি করা আমার সম্ভব কিনা, এইভাবে এটা মানে ভৌতিক ভালো লাগতেছে না, মানে মনে মনে ভাবতেছি, সেটাই আমার সাথে মানে ঘটনা শুরু করছে। তারপরে আমি কিছুক্ষণ সহ্য করা না পারে মানে অতিরিক্ত মানে ঘটতেছে, মানে শব্দটা বিকট আসতেছে, তখন ভয় আরো বাড়তেছে। তো আমি ওইখানে বসে আমি তখন কোমর মুড়া দিয়ে মানে খাতা ছিল, তো কোমর মুড়া দিয়ে আমি আমার ওয়াইফকে ফোন দিছি, সে রিসিভ করতেছে না অনেক, মানে রাত 11টা 12টা সম্ভবত 12টা 12:30, সে ঘুমায় পড়ছে। পরবর্তীতে আমি কি করছি ওখান থেকে দৌড়ে, মানে আমি এমন ভাবে দৌড়েছি মানে জানি আমি দৌড়লে তো ধরতে না পারে আমারে, আমি এইভাবে মানে দৌড়েছি। পরবর্তীতে আমি বেলকনিতে দৌড়ে চলে গেছি, বেলকনিতে যে সাথে সাথে মনে করেন যে বেলকনি গেটটা থাকে না, সিটকানি সিটকানি ছিল, সিটকানি দিয়েছি অলরেডি দেওয়ার পরে, না সরি সিটকানি না, আমি মানে সেই আপনার ইয়ার যে বেলকনির ইয়ে কি বলে গেটটার সাথে আমি নিজেকে মানে পিঠে ঠেকাইয়া বসে আছি, ওখানে তো বাইরে কোনো সিটকানি ছিল না। পরবর্তীতে আমি আমার আম্মাকে ফোন দিই, ফোন দিয়ে বলতেছি মা, মানে আমি ফোন দিয়ে আগে মা বলি নাই, আগে কান্নাকাটি শুরু করছি, তখন মা তো বুঝছে যে কিছু একটা হয়েছে, মার কাছে আমি বলছি আমি এখানে চাকরি করবো তো এখানে একা থাকতে হবে, মা বারণ করছে। তারপর আমি গেছি, তারপরে আপনার ওইটার পরে সে বেলকনিতে বসে আমি মাঝ রাতে কান্নাকাটি করতেছি, কি বলবো মানে আমি আমি পারলে বেলকনি থেকে লাভ দিয়ে পড়ে মানে ওই বাড়ি থেকে চলে যাই, কিন্তু এটা তো সম্ভব না, গ্রিল আছে কোনো ফাঁকা। তারপরে মার সাথে কথা বলতে বলতে হঠাৎ মানে মানে এর ভিতরে যে এডিটরদের রুম যে টাইপিং করে না এডিটর বা এই গ্রাফিক্স ডিজাইনাররা অনেক শব্দ করে কিন্তু টাইপ করে, আমার মানে যদি টাইপও করে আমার রুমের ভিতর থেকে কিন্তু আসার কথা না ওখানে, তো আমার এত বিকট আওয়াজ হইতেছে মানে আমার কানের কাছে টাইপ করতেছে, ওই কম্পিউটারে টাইপ করতেছে। তো এইটা শোনার পর মানে আরো মানে আমি কি বলবো, মার সাথে কথা বলে মানে এত বাচ্চাদের মতো কাইনে দিয়েছি শিক্ষা করে, হতে পারে ওইটা নিরিবিল এলাকা কেউ বুঝতে পারে না। তো রাত্র
শেষ হলো কিভাবে জিনিসটা?
শেষ হলো মার সাথে কথা বলার পরে মা আমার ফোন কাইটে গেছে, ব্যালেন্স শেষ, পরে মা আবার কল করছে, মা ফোন দিয়ে আবার আমি কান্নাকাটি শুরু করছি, মা বলছে যে থামো কান্নাকাটির কোনো প্রয়োজন নেই, আমি কিছু বলতেছি আমার সাথে সাথে বলো, কিছু সুরা বলছে দোয়া বলছে আমি পড়ছি, মানে এই দোয়া পড়ার পর মানে আস্তে আস্তে মনে করেন মানে নিস্তব্ধ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং তারপরে আপনি চাকরিটা ছেড়ে দিয়েছিলেন,
মানে পরের দিন আসার পরে আমি চাই আমার ম্যাডাম এবং আরো কিছু স্যারদের বলছি, তারা মানে হাসি ঠাট্টা করে উড়াই দিতে, পরে আমি বলছি এখন আমি চাকরি ছাড়বো, মানে যখন আমার কথা বিশ্বাস করেন আমি মানে রাগান্বিত গলায় বলছি আমি এই মুহূর্তে চাকরি ছেড়ে দেবো। তো আমার যে হেড মানে স্যার ছিল সিও, সে বলতে সাগর কিছু একটা হয়েছে তুমি আমার কাছে এসে বলো, পরে আমি কান্নাকাটি করে বলছি স্যার আমার সম্ভব না আমার চাকরি করা,
আমি এখান থেকে আমি আজকে যাবো, প্লিজ আমাকে বাধা দিবেন না, বাধা দিলে আমি কিন্তু এখান থেকে পালাই যাবো, আমি এখানে মনে করেন সুইসাইড করবো, মানে এরকম ভয় দেখাইছি। এটা আমার মানে একদিন চাকরি করার পর আমার সম্ভব না চাকরি করা, পরবর্তীতে আমি এখান থেকে চাকরি ছেড়ে চলে আসছি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার মনে হয় যে আপনাদের লাস্ট ঘটনাটা বেশ জমজমাট লাগলো। আজকে আর হাতে সময় নেই, আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই, bhutasmaderwaiter@fm which is bhutasmaderwaiter@fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা আমাদের কাছে। আর সামনে আমাদের একটি স্পেশাল আছে, যেটা চাঁদ রাতে আমরা একটা স্পেশাল এপিসোড করবো, সেটা যেদিনই হোক না কেন, শুক্রবার যদি হয় তাহলে শুক্রবার একটা স্পেশাল এপিসোড হয়ে যাবে, যদি শনিবারে চাঁদ রাত হয় তাহলে শনিবারে স্পেশাল এপিসোড হয়ে যাবে। তার জন্য আপনারা প্রচুর ঘটনা পাঠান, যে সমস্ত ঘটনা ভালো এবং যে সমস্ত ঘটনা আপনাদের কাছে মনে হয় আপনি বুঝতেই পারবেন, আপনার আপনি সবচেয়ে ভালো বুঝতে পারেন, কারণ আপনার যদি কোনো ঘটনা ভূতের সময় খারাপ লেগে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ঘটনার মানটাও কেমন। তাহলে মানে এটা বোঝা খুব ইজি, আপনারা এখন অনেকদিন ধরে ভূত একটা শুনছেন, জানেন যে কোন ঘটনাটা ভালো কোন ঘটনাটা খারাপ, খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।